মায়াবাই ভৌতিকতার পক্ষ থেকে আমি রাকিব আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি পাঠিয়েছেন সিলেট থেকে রাশেদ ভাই। তিনি তখনকার সময়ে মাদ্রাসায় পড়ালেখা করতেন। তো মাদ্রাসায় পড়ালেখাকালীন সময়ে উনি সবেমাত্র হিফজখানা থেকে হাফিজি কমপ্লিট করেছেন এবং হাফিজি কমপ্লিট করার পরপরই ওনাদের গ্রামের যে পাঞ্চেগানা মসজিদ আছে সেই পাঞ্চেগানা মসজিদে তিনি ইমামতির দায়িত্ব পান। তো গ্রামের মসজিদ, গ্রামের একটা কেন্দ্রীয় মসজিদ আছে, ওই কেন্দ্রীয় মসজিদ বাদেও তাদের গ্রামে আরো কিছু ছোট ছোট মসজিদ আছে পাঞ্চেগানা। তো সেই পাঞ্চেগানা মসজিদগুলোতে জুমাবারের জুম্মার নামাজ ব্যতীত বাকি সব নামাজ আদায় করা হয়। তো তেমনি একটি বাজারের মসজিদে রাশেদ ভাইয়ের চাকরি হয় ইমামতি করার জন্য। তো সেই চাকরি জীবন থেকেই শুরু ঘটনার, এবং ঘটনাটির সময়কাল প্রায় 2017 সালের শেষের দিকে। তো যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাই। সপ্তাহ খানেক হল হাফিজি পরীক্ষা পাশ করে এসেছেন তিনি, এবং এরই মধ্যে তিনি ওনাদের গ্রামের বাজারের মসজিদে ইমামতির দায়িত্ব পেয়ে যান এবং তিনি খুশি মনেই সেখানে জয়েন করেন এবং প্রতিদিনই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। যেই মসজিদে তিনি ইমামতি করতেন সেই মসজিদ থেকে ওনাদের বাড়িটা বেশ কিছুটা দূরে ছিল। যদি হেঁটে যাওয়া যায় তাহলে সর্বোচ্চ 20-25 মিনিট সময় লাগবে। এই সময়টুকুর ভিতরে তাদের গ্রামে তখনকার সময় কোনো মসজিদ ছিল না। তো ওনাদের বাড়ি থেকে সবচেয়ে যে কাছে মসজিদটা, বাজারের মসজিদ, সেই মসজিদেই তিনি ইমামতি করতেন। তো প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজের প্রায় 40 মিনিট আগে ওনাকে বের হতে হতো, কারণ বাড়ি থেকে মসজিদ পর্যন্ত পৌঁছাতেও তো আধা ঘন্টা সময় লাগে। তো সেই হিসেব করেই তিনি আধা ঘন্টা থেকে 40 মিনিট আগে তিনি বাসা থেকে বের হয়ে যেতেন। তো এমনই একদিন রাতের বেলা ফজরের নামাজের সময়, তো তিনি তাহাজ্জুদ 12টার দিকে ঘুমিয়ে পড়েছিলেন রাতে ওই দিন, এবং তিনি বেশ তাড়াতাড়ি উঠে পড়েন। 3টার দিকে উঠেন, উঠে তিনি তাহাজ্জুদ সালাত আদায় করেন। তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি মনে মনে ভাবেন তাহলে চলে যাই, যেহেতু আর এক ঘন্টা পর আজান দিয়ে দিবে। তো তারপর তিনি হাতে ছোট একটা টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়েন। তো মাটির রাস্তা, একদম কাঁচা মাটির রাস্তা। তো ওনাদের বাড়িটা ছিল কি, লোকালয় থেকে একটু ভিতরের দিকে, অর্থাৎ বাজারের কাছাকাছি যত যাওয়া যায় তত লোকালয়ের সংখ্যা বেশি ছিল। ঘর বাড়ি দোকানপাটও ছিল ওইদিকে, কিন্তু ওই বাজার থেকে যখন তাদের বাড়ির দিকে যাওয়া হতো কাঁচা মাটির রাস্তা, ওইদিকে বাড়িঘর তুলনামূলকভাবে একটু কম ছিল, আর রাস্তাটাও বেশ পুরনো, সেজন্য রাস্তার দুই ধারে বিশাল উঁচু উঁচু গাছ, কাঠ গাছ, তারপর করই গাছ এবং বিভিন্ন রকমের ফল গাছ লাগানো ছিল ওই রাস্তাগুলোর পাশে। তো টর্চ লাইট হাতে নিয়ে তিনি হাঁটতেছেন রাস্তা দিয়ে। তো হাঁটতে হাঁটতে ঘন ঝোপঝাড় আশেপাশে এবং গাছপালা পার হয়ে তিনি হাঁটছিলেন। তো হঠাৎ করে ওনার একটু নজর যায় সামনের দিকে, এবং সামনের দিকে বড় একটা করই গাছের ডালে ওনার নজর যায়, এবং তিনি দেখতে পান যে সাদা কাফনের কাপড় আছে না, সেই সাদা কাফনের কাপড়ে মোড়ানো একটা লাশের মতোই লম্বা আকৃতির কিছু একটা ডালের মধ্যে লম্বা করে শুয়ে রাখা হয়েছে কাফনের কাপড় মোড়ানো অবস্থায়। তো এই জিনিসটা যখন তিনি দূর থেকে দেখেন, ওনার হাতের যে টর্চ লাইট ছিল সেটা দিয়ে তিনি ওইদিকে ফোকাস দেন, ফোকাস দিয়ে তিনি ভালো করে দেখছিলেন যে আসলে জিনিসটা কি। যতই তিনি ওই জিনিসটার কাছাকাছি এগোচ্ছিলেন ততই ওনার কাছে ওটা স্পষ্ট হচ্ছিল, এবং যখন তিনি ওই গাছটা থেকে প্রায় 15-20 হাত দূরে, তখন তিনি ভালো করেই বুঝতে পারেন যে না, এটা আসলেই কাফনের কাপড়ে মোড়ানো কিছু একটা ওখানে গাছের ডালে শুয়ে রাখা হয়েছে। ওই জিনিসটা দেখে তিনি দোয়া দরুদ পড়ছিলেন মনে মনে, কারণ ঘর থেকে বের হওয়ার সময় তিনি যথেষ্ট দোয়া দরুদ পড়ে বের হয়েছেন। এরপরেও এগুলো দেখার পর রাশেদ ভাই মনে মনে ভাবছিলেন হয়তো দুষ্ট জিন পথে মধ্যে ভয় দেখানোর চেষ্টা করছে। তো যাই হোক, তিনি ওইদিকে পাত্তা না দিয়ে দোয়া দরুদ পড়ে ওই গাছের নিচ দিয়ে পার হচ্ছিলেন। তো ওনার যেমনটা ফিল হলো উনি গাছের নিচটা দিয়ে পের হলেন, অর্থাৎ গাছের ডালটা রাস্তা বরাবর একদম সোজাসুজি বিস্তৃত ছিল। ওই ডালটা, ওই ডালের মধ্যেই ছিল ওই জিনিসটা, সাদা কাফনের কাপড়ে মোড়ানো ওই লম্বা আকৃতির একটা জিনিস। তো মানে ওনাকে সরাসরি ওই ডালটার নিচ দিয়ে বের হতে হবে রাস্তাটা, এছাড়া কোনো উপায় নেই। তো যখন তিনি ওই ডালটা বের হলেন, তখন সাথে সাথে ওনার মনে হলো যে একটা একটা ডাল ওনার পেছনে চার পাঁচ হাত পেছনে ঠাস করে ভেঙে পড়েছে। তো এই জিনিসটা যখন ভেঙে পড়ছে, উনি তো খুব ভালোভাবেই স্পষ্টভাবে জিনিসটা টের পেলেন। তো সাথে সাথে তিনি পেছনে ফিরে তাকালেন, এবং তাকানোর পর তিনি যেটা দেখলেন, যে ডালের মধ্যে কাফনে মোড়ানো লাশটা রাখা ছিল, কাফনে মোড়ানো একটা জিনিস ছিল, ওইটা সহ ওই ডালটা ভেঙে ওনার পেছনে পড়ে গিয়েছে। তো এই জিনিসটা দেখে তিনি একটু ভয় পেয়ে যান এবং মনে মনে অনেক দৌড়াদৌড় করছিলেন জোরে জোরে। পরে তিনি সুজা মসজিদের দিকে একটা দৌড় দেন, দৌড় দিয়ে বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর তিনি লোকালয়ে চলে আসেন এবং দেখেন যে বেশ কিছু মুরব্বীরা রাস্তায় বেরিয়েছে, তারা ফজরের সালাতে যাবে। তো তারা হুজুরকে অর্থাৎ রাশেদ ভাইকে দেখে, অর্থাৎ রাশেদ ভাইকে তো তারা হুজুর হিসেবেই চেনে, কারণ তিনি ওই মসজিদে ইমামতি করেন। তো বৃদ্ধ যারা ছিল নামাজে যাওয়ার জন্য বের হয়েছিল, তারা রাশেদ ভাইকে দেখে জিজ্ঞাসা করছে যে আপনি তো হাঁপাচ্ছেন কেন, বা দৌড়ে আসতেছেন কেন, কি সমস্যা? তো রাশেদ ভাই বলছিলেন যে তেমন কিছু সমস্যা না, কয়েকটা শিয়াল দেখেছিলাম রাস্তার পাশে। তিনি এভাবে বুঝাচ্ছিলেন ওদেরকে কি ঘটেছে, আসলে মেইন জিনিসটা উনি তাদেরকে বলতে চাচ্ছিলেন না, জাস্ট বললেন, একটা বুঝ দিয়ে দিলেন ওই বৃদ্ধদেরকে আর কি। তো তারপর তাদের সাথে একসাথে তিনি চলে গেলেন মসজিদে, ফজরের সালাত আদায় করেন। আদায় করে বেশ কিছুক্ষণ বসে থেকে নফল সালাত আদায় করে তিনি আবারও বাসার দিকে চলে আসেন। তো বাসায় এসে খাওয়া দাওয়া করে, যেহেতু রাতের বেলা ঘুম কম হয়েছে, তাই তিনি ঘুমিয়ে পড়েন জোহরের ওয়াক্তের আজানের 40-50 মিনিট আগে অ্যালার্ম দিয়ে। মোবাইলে, ছোট মোবাইল ছিল ওনার, সেই মোবাইলে অ্যালার্ম দিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাশেদ ভাই যেহেতু একজন মাদ্রাসার স্টুডেন্ট এবং তিনি বেশ অনেক বছর ধরেই সেই মাদ্রাসাতে পড়তেন, ছোট থেকেই তিনি সেখানে পড়েছেন, উনি ক্লাস টুতে যখন পড়তেন ওনাদের গ্রাম্য স্কুলে, তখনই ওনার বাবা বলে দেন যে না, তাকে আর স্কুলে পড়াবো না, তাকে হাফেজ বানাবো। তখন নাকি ওনার বাবার ইচ্ছে হয় সেটা, এবং সাথে সাথে তাকে তাদের গ্রাম থেকে বেশ কয়েক গ্রাম দূরে একটা পরিচিত মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় ওনাকে ভর্তি করিয়ে দিয়ে দেন। তো ওই মাদ্রাসায় রাশেদ ভাইয়ের একজন খুব ঘনিষ্ঠ বড় ভাই ছিল, আপন বড় ভাই না, হয়তো ক্লাসে পরিচিত হয়েছিল, এরকমই লেখাপড়ার ক্ষেত্রে ওনার সাথে পরিচয়। তো ওই বড় ভাইয়ের সাথে রাশেদ ভাইয়ের একটা খুব ভালো মিল ছিল এবং তারা একসাথেই চলাফেরা করত। আবার রাশেদ ভাইয়ের যে বড় ভাই বললাম, ওর বাবা নাকি একজন কবিরাজ ছিলেন, বিভিন্ন ধরনের কাজ তিনি করতেন, জেন রিলেটেড সমস্যা সমাধান করতেন। তো রাশেদ ভাই ওনার সাথে থাকতে থাকতে এই বিষয়ে ভালোই জ্ঞান অর্জন করেছিলেন। তো একদিন ওইখানে একটি ঘটনা, যে রাশেদ ভাইয়ের যে বড় ভাই, ও রাশেদ ভাইকে নিয়ে একদিন বিকেলবেলা হাঁটতে বের হয়। তো হাঁটতে বের হওয়ার পর সে রাশেদ ভাইকে নিয়ে একটা চরের মতো এলাকায় যায়। চর এলাকা মানে মানুষ ধান করে, কিন্তু ধান কাটা শেষ, ফাঁকা জমিন পড়ে আছে, এবং সে ফাঁকা জমিন পার হয়ে একটু সামনের দিকে গেলে একটা ছোট টিলার মতো দেখা যায়, উঁচু জায়গা। সেই উঁচু জায়গায় কিছু ছোট ছোট ঝোপঝাড় এবং কিছু গাছ লাগানো আছে। তো রাশেদ ভাইয়ের ওই বড় ভাই যখন ওই চর এলাকা দিয়ে হাঁটছিলেন, তখন তিনি থেমে যান হঠাৎ এক জায়গায়। থেমে যাওয়ার পর তিনি রাশেদ ভাইকে বলছিলেন, ওই যে উঁচু টিলার মতো একটা জায়গা আছে, ওখানে যেতে হবে। অর্থাৎ রাশেদ ভাইকে সে বলছিল যে ওখানে যেতে হবে, গিয়ে ওখানে একটা পাখি দেখবে, একটা পাখি গাছের ডালের ঠিক নিচে সুন্দর করে বসে আছে, তাকে ধরে ওনার কাছে নিয়ে আসতে হবে। তো রাশেদ ভাই বলছিলেন, পাখি কি ধরা যাবে, সে কাছে গেলে তুরল দিয়ে চলে যাবে। তো রাশেদ ভাইয়ের বড় ভাই বলছিল যে না, ধরা যাবে, তুমি যাও কাছে যাও, ধরার চেষ্টা করো, দেখবে সে উড়াল দেবে না, সে সুন্দরভাবে ধরা দেবে। তো রাশেদ ভাই তার কথা শুনে সে যায় ওই টিলার কাছে। তো টিলার কাছে যাওয়ার পর তিনি একটু খোঁজাখুঁজি করার পর পান খুব সুন্দর একটা পাখি। মাথার দিকটা হলুদ রঙের ছিল, রাশেদ ভাইজিটা বললেন যে মাথার দিকটা হলুদ রঙের ছিল এবং পুরোটা শরীর ছিল কালো। তো সেই পাখিটার কাছে যখন তিনি যান, তখন গিয়ে দেখেন যে পাখিটা বসে আছে সুন্দর মাটির মধ্যে, ঘাসের উপরে বসে আছে। তো তিনি দুই হাত দিয়ে ও পাখিটাকে ধরে ফেলেন। ধরে তিনি তো মনে মনে বেশ বেশ খুশি যে তার বড় ভাইকে নির্দেশ করে বলছিল যে ভাই ধরতে পেরেছি, অনেক সুন্দর পাখিটা, এই পাখিটাকে আমি বাড়িতে নিয়ে যাব। তো পাখিটাকে নিয়ে যখন রাশেদ ভাই ওনার কাছে যান, তখন তিনি বলছিলেন যে এই পাখিকে নিয়ে তো বাসা যাওয়া যাবে না, এটা কিন্তু সাধারণ কোনো পাখি নয়, এই পাখি অনেক অনেক কাজে লাগে এবং এই পাখিগুলো আমার আব্বাকে অনেকভাবে সাহায্য করে। তো রাশেদ ভাই তখন বুঝতে পারেন যে হ্যাঁ, তখন তিনি বলেন যে আচ্ছা ঠিক আছে। তো রাশেদ ভাইয়ের যে বড় ভাই ছিলেন, তখন তিনি বলেন যে এই পাখিটাকে এখন নিয়ে আমরা এমন এক জায়গায় যাব, সেখানে যাওয়ার পর তুমি কেরামতি দেখবে। তো তখন রাশেদ ভাইয়ের যে বড় ভাই ছিল, সে রাশেদ ভাইকে নিয়ে মাদ্রাসায় চলে আসে। তো মাদ্রাসায় চলে আসার পর রাশেদ ভাই ওনার রুমে চলে যান। রুমে চলে গিয়ে উনি একটু রেস্ট নিচ্ছিলেন। তেমত অবস্থায় ওনার বড় ভাই আবারও আসেন, এসে ওনাকে বলছিলেন যে তুমি যে পাখিটা এনেছো সেই পাখিটা কোথায় রাখলে? তো তখন রাশেদ ভাই বলেন যে হ্যাঁ, আমি এটা রেখেছি, একটা বাক্সের ভিতরে রেখে দিয়েছিলাম। তো সেই বাক্স থেকে রাশেদ ভাই পাখিটা এনে ওই বড় ভাইয়ের হাতে দেন। হাতে দেওয়ার পর সেই বড় ভাই ওই পাখিটাকে সমেত এবং রাশেদ ভাইকে নিয়ে তিনি ছাদের উপরে চলে যান। তো ছাদের উপরে যাওয়ার পর মাদ্রাসার যে ছাদ ছিল সেই ছাদের উপরে যান। যাওয়ার পর তিনি পাখিটাকে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর সে পাখিটা একটা উড়াল দিয়ে তাদের মাদ্রাসার যে বড় বড় পিলার থাকে না, উঁচু উঁচু পিলার, সে পিলারের মধ্যে মাইক লাগানো থাকে আজান দেওয়ার জন্য, সেই পিলারের মাইকের উপরে গিয়ে ওই পাখিটা দাঁড়ায়। তো দাঁড়ানোর পর যেটা দেখা যায়, দুটো বড় বড় কালো রঙের কুচকুচে কালো বাজ পাখির মতো, মানে কাকও না শকুনও না, বাজ পাখির মতো বিশাল দেহি এরকম পাখি, সেই পাখি দুইটা দ্রুত বেগে ওই যে সুন্দর রঙের হলুদ রঙের পাখিটা ছিল যেটা রাশেদ ভাই ধরে নিয়ে এসেছিলেন, সেই পাখিটাকে ছৌ মারতে থাকে। তো এই জিনিসটা দেখার পর রাশেদ ভাই একটু ঘাবড়ে যান এবং তিনি চিল্লে করে বলতেছিলেন যে ভাই এটা কি, ওই পাখিগুলো এটাকে তো মারতেছে। তো তখন রাশেদ ভাইয়ের যে বড় ভাই ছিল সে বলছিল এটা সাধারণ কিছু না, ওই যে কালো দুইটা পাখি দেখতেছ, এই কালো দুইটা পাখি হলো খারাপ জিন, আর যে পাখিটাকে তুমি ধরে নিয়ে এসেছো সে অনেক ভালো একটা জিন, সে আমার বাবার সাথে অনেকভাবে কাজ করে। এই কথা বলার পর রাশেদ ভাই দেখছিলেন যে ওই দুইটা বাজ পাখি খুব খারাপভাবে, কালো রঙের কুচকুচে দুইটা পাখি খুব খারাপভাবে পাখিটাকে আক্রমণ করতেছে। তো কিছুক্ষণের মধ্যেই এই জিনিসগুলো চললো, তারপরে পাখিটা উড়াল দিয়ে চলে গেল এবং কালো রঙের যে পাখি দুইটা ছিল এগুলোও গায়েব হয়ে গেল। তো তখন রাশেদ ভাই ওনার যে বড় ভাই ওনাকে বলছিলেন যে ভাই আমরা এই পাখিটাকে ধরে এনে তো অনেক বিপদে ফেলে দিলাম, অর্থাৎ যে জিনকে আমরা ধরে নিয়ে আসলাম পাখি রূপে ছিল তাকে এনে তো আমরা বিপদে ফেলে দিলাম, খারাপ দুইটা জিন ওনাকে আক্রমণ করছিল। তো তখন ওনার বড় ভাই বলছিলেন যে ওনার বাবা নাকি এই কাজটা করার জন্য ওনাকে নির্দেশ দিয়েছিলেন, এরই মাধ্যমে এই এরিয়াতে দুইটা শয়তান জিনের খোঁজ করছিলেন ওনার বাবা এবং সেই শয়তান জিনের খোঁজ তিনি পেয়ে যান। তো পরবর্তীতে নাকি রাশেদ ভাই ওনার সে ভাইয়ের ভাইয়ের মাধ্যমে জানতে পারেন যে কালো দুটো পাখি অর্থাৎ খারাপ জিন তাদের ভালো জিনটিকে আক্রমণ করছিল, সেই খারাপ দুটো জিনকে নাকি তার বাবা বন্দি করতে সক্ষম হয়। তো পরবর্তীতে ওই খারাপ দুটো জিনের নামে অনেক অনেক কেস ছিল, অনেক খারাপ খারাপ মন্তব্য ছিল, সেগুলো সেই সব বিষয়গুলোতে তিনি রিচুয়াল করে দেন পরবর্তীতে। এই জিনিসটা ঘটেছিল ওনাদের মাদ্রাসায়। তো তখনকার সময় তিনি সবেমাত্র হাফিজিতে ভর্তি হয়েছিলেন রাশেদ ভাই, ওই সময়কারই একটি ঘটনা। তো রাশেদ ভাইয়ের যে বড় ভাই উনি প্রায় সময় রাশেদ ভাইয়ের সাথে এখনো কমিউনিকেশন করেন, কথাবার্তা বলেন। তো রাশেদ ভাই ওনার জীবনে তেমন কোনো ঘটনা ঘটেনি এবং উনি সরাসরি তেমন কিছু সমস্যায় পড়েননি, কিন্তু এই কয়েকদিনে তিনি বেশ কিছু সমস্যা ফেস করছিলেন। অর্থাৎ কয়েকদিন আগে যে তিনি দেখলেন সকাল ভোরবেলা ফজরের নামাজে যাওয়ার সময় যে তিনি এই জিনিসটা দেখলেন সাদা কাফনে মোড়ানো কিছু একটা এবং সেটা ওনার পিছনে আবার ভেঙে পড়ল, তো এই জিনিসটা ব্যাপারে তিনি খুব চিন্তায় পড়েছেন এবং তিনি মনে মনে ভাবছিলেন যে কোনো দুষ্ট জিন উনার পিছু নিয়েছে কিনা, বা উনি কি এমন বা কার কি ক্ষতি করেছেন যে কারণে দুষ্ট জিন ওনার পিছনে লেগেছে। তো উনি তখন ওনার যে বড় ভাই ছিল ওনাকে সরাসরি কল দেন। কল দেওয়ার পর সেই বড় ভাই জানতে চায় যে আসলে কি হয়েছে, ব্যাপারটা যেন খুলে বলে। তো রাশেদ ভাই সবকিছু ওনাকে জানান। জানানোর পর তিনি বলেন যে ঠিক আছে, তুমি আপাতত যে আমলগুলো আমি বলে দিচ্ছি সেই আমলগুলো করো এবং দেখো কি উন্নতি হয়। তো রাশেদ ভাই তার বড় ভাইয়ের শেখানো সেই আমলগুলো রেগুলার করত। তো তখন এরপর থেকে না উনি আসলে রাতের বেলা বের হলেও এরকম কোনো সমস্যা আসলে তিনি ফেস করেননি। এভাবে এক সপ্তাহ কেটে যায়, দুই সপ্তাহ কেটে যায়। এক মাস পার হওয়ার পর অর্থাৎ ওই যে প্রথম ফজরের নামাজে যাওয়ার সময় যে ঘটনাটা ঘটেছিল ওইটার এক মাস পরে, ঠিক এক মাস পরে, কম না বেশি না 30 দিন, ঠিক 30 দিন পরেই ওনার সাথে আরেকটা ঘটনা ঘটে। এবং এই যে ঘটনাটা ঘটে সেটা তিনি ফেস করেছেন বিকালবেলা, অর্থাৎ আসরের নামাজ পড়ে তিনি বাড়িতে আসেন। বাড়িতে এসে তিনি কোনো একটা বাড়ি থেকে দাওয়াত পান যে সন্ধ্যার মাগরিবের নামাজের পরে সেখানে মিলাদ পড়াতে হবে। তো তিনি ঠিক করেন যে তিনি সরাসরি সেখানে চলে যাবেন। তো মসজিদে তিনি যেতে পারবেন না, মসজিদের যে মুয়াজ্জিন ছিল ওনাকে তিনি কল করে জানিয়ে দেন যে মাগরিবের সালাতটা যেন তিনি শেষ করে দেন। তো ওই সময় বৃষ্টি হচ্ছিল, ঝিরঝির বৃষ্টি পড়ছিল এবং আকাশ খুবই খারাপ, চারদিকে মেঘাচ্ছন্ন। তো রাস্তাও তো কাদামাটি রাস্তা, প্রচুর পিচ্ছিল, একটু পরে পরে ছোট ছোট গর্ত, পানি জমে আছে সে গর্তে। তো তিনি ছোট একটা ছাতা নিয়ে রওনা দেন সেই কর্দমাক্ত রাস্তা দিয়ে। যে বাড়িতে দাওয়াত পড়েছে সেই বাড়িটা ওনাদের গ্রাম থেকে এক গ্রাম পরেই, এবং ওনাদের গ্রাম থেকে তাদের যে গ্রাম ওই গ্রামে যাওয়ার জন্য একটা রাস্তা আছে। রাস্তাটার যদি একটু বর্ণনা দিই তাহলে বলতে হয় যে রাস্তার দুপাশেই ফাঁকা জমিন, এবং রাস্তা থেকে বাড়ি ঘরে যেতে হলে কমপক্ষে 6 থেকে 7 মিনিট হাঁটতে হবে, এছাড়া কোনো বাড়িঘর নেই। তো ওই রাস্তা দিয়ে তিনি একা হাঁটছিলেন ছাতা মাথায়। হাঁটতে হাঁটতে উনি দেখছিলেন যে রাস্তার পাশে একটা লোকের মতো কেউ একজন দাঁড়িয়ে আছে, বৃদ্ধ লোক, ময়লা কাপড় পরা, সে দাঁড়িয়ে আছে রাস্তার মাঝে। এই ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির মধ্যেও একটা লোক রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। তিনি যত কাছাকাছি আগাচ্ছেন ততই স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন, মানে ওনার মুখে ছিল সুন্দর দাড়ি সাদা রঙের, বাট কাপড়গুলো ছিল ময়লা, পরনে ছিল জুব্বার মতো সাদা, একদম মাটিতে ছুঁয়ে ছুঁয়ে অবস্থা জুব্বা, ময়লা হয়ে আছে কাদা মাটিতে এরকম অবস্থা। আর ওনার মাথার চুলগুলো হালকা সাদা ছিল, বৃষ্টির পানিতে ভিজে ওই চুলগুলো একদম বসে গিয়েছে মাথার সাথে। এমন এমতো অবস্থায় যখন তিনি হাঁটছিলেন ওই রাস্তা দিয়ে, তখন ওই বৃদ্ধ লোক হঠাৎ ওনাকে থামায় এবং বলে যে বাবা তুমি কোথায় যাবে। ওই বৃদ্ধ লোকটি রাশেদ ভাইকে বলছিল যে তুমি কোথায় যাবে। তো রাশেদ ভাই বলছিলেন যে আমি সামনের গ্রামে যাব, ওখানে একটা দাওয়াত আছে, সেখানে আমি মাগরিবের সালাত আদায় করিয়ে সেখানে মিলাদ পড়াব। তো ওই বৃদ্ধ লোকটি নাকি বলছিল যে তুমি আর সামনের দিকে আগাইও না, সামনের দিকে আগাইলে অনেক বড় বিপদে পড়বা, এই রাস্তা দিয়া এই সময়ে দানব ঘুরা বেড়ায়, সে দানবে তোমার থাবা দিতে পারে, ওই দানবের মুখে তুমি পড়ো না, তুমি আমার কথা শোনো, তুমি এখান থেকে চলে যাও নাহলে আমার সাথে চলো। তো ওই বৃদ্ধ লোকের এরকম কথা শুনে রাশেদ ভাই একটু চিন্তিত, মানে চিন্তায় পড়ে যান। তিনি ভাবছিলেন যে এই রাস্তা দিয়ে তো আর তিনি আগে কখনো যাননি, এখন যেহেতু দাওয়াত পড়েছে কল দিয়ে বলেছে এই জন্য তিনি যাচ্ছেন, কিন্তু এর আগে তিনি এই রাস্তা দিয়ে কখনো যাতায়াত করেনি। তো হঠাৎ এই বৃদ্ধর কথা শুনে তিনি একটু নড়ে চড়ে বসেন এবং তিনি ভাবছিলেন যে গত কয়েক মাস আগে তিনি যে জিনিসটা দেখেছেন এটার সাথে কোনো সম্পর্ক আছে কিনা এই জিনিসের। তো তিনি বলছিলেন যে কি সমস্যা হবে বা কিসের দানব, কে কি করবে, এখানে কেউ কিছু করার নেই, রক্ষার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ যদি রক্ষা করে তাহলে দানব কেন, অন্য কিছু কিছু করতে পারবে না। তো এই কথা তিনি বলছিলেন বৃদ্ধকে। তো বৃদ্ধ নাকি বলছিল যে তুমি কথা শোনো, কথা শুনলে ভালো হবে, তুমি আমার সাথে চলো, একটা জায়গায় আশ্রয় নাও, এরপরে সন্ধ্যার পরে মাগরিবের পর যখন ভালো করে অন্ধকার নেমে আসবে তখন তুমি চলে যাও এখান থেকে, এখনকার এই যে সময়টা মাগরিবের আগ মুহূর্ত এই সময়টা ভালো না, বললাম তো এই সময়টা দানব ঘুরে বেড়ায়। তো বারবার বারবার নাকি ওই বৃদ্ধ রাশেদ ভাইকে বোঝানোর চেষ্টা করছিল যে এই রাস্তা দিয়ে তিনি যেন এখন না যান। বেশ কিছুক্ষণ চিন্তা করার পর রাশেদ ভাই ঠিক করেন যে ঠিক আছে, বৃদ্ধের কথা মতোই কথা শুনি, হয়তো বিপদাপদ হতে পারে। তো তখন বৃদ্ধ বলছিল, চলো আমার সাথে আমার ঘরে, ওখানে তুমি মাগরিবের সালাত আদায় করে তারপর চলে যাও, সন্ধ্যা নেমার সন্ধ্যার পর একটু অন্ধকারে তুমি চলে যাও। তো এই কথা শুনে রাশেদ ভাই ওই বৃদ্ধ লোকটার সাথে হাঁটা শুরু করেন এবং হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যেই রাশেদ ভাই দেখতে পান যে রাস্তাটার পাশেই একটা সুন্দর সুন্দর একটা ঘর, কুঁড়ে ঘরের মতো আর কি, ওইখানে একটু উঁচু করে মাটির মতো অবস্থা সেখানে একটা ঘর। সেই ঘরটা দেখে মনে হচ্ছে অনেক পুরোনো আমলের একটা ঘর এবং দেখে মনে হচ্ছে প্রায় ভাঙাচোরার মতো একটা অবস্থা, বাট খুবই সুন্দর লাগছিল ওনার কাছে ওই ঘরটাকে। তো রাশেদ ভাই করলেন কি, ওই বৃদ্ধ লোকটার সাথে ওই ঘরে প্রবেশ করলেন। প্রথমে বৃদ্ধ লোকটার ঘরে প্রবেশ করলো, তারপর রাশেদ ভাই ঢুকলেন। ঢুকার পর দেখলেন একদম ঘুটঘুটে অন্ধকার। তো রাশেদ ভাই বলছিলেন যে আপনার ঘরে তো অন্ধকার কেন, জানালা থাকলে জানালা খুলে দিন, একটু আলো আসবে, হয়তো বাইরে যতটুকু আলো আছে সেটাই আসলে একটু ঘর ফর্সা লাগবে। ওই বৃদ্ধ লোকটি তখন নাকি বলছিল যে না, আমার ঘরে কোনো জানালা নাই, আমার ঘরে শুধুমাত্র একটাই দরজা, আমার ঘর সব সময় এরকম ঘুটঘুটে অন্ধকার থাকে আর আমি ঘুটঘুটে অন্ধকার খুবই পছন্দ করি, আলো আমার কাছে একদমই ভালো লাগে না। এই কথা বলছিল নাকি বৃদ্ধ। তো তখন রাশেদ ভাই বলছিলেন, দেখেন আমাদেরকে তো মাগরিবের সালাত আদায় করতে হবে, আমরা তো অন্ধকারের মধ্যে সালাত আদায় করতে পারবো না, হ্যাঁ একটা আলোর ব্যবস্থা করেন, কোনো মোমবাতি আনেন বা কুপি জ্বালান, এরকম কিছু করেন। তখন এই বৃদ্ধ লোকটি বলতেছে যে নামাজ কেন পড়বা তুমি, নামাজ পড়া তোমাকে কে শিখাইছে, এইরকম ভাবে ওই বৃদ্ধ লোকটি তাকে শাসাচ্ছিল যে তুই নামাজ পড়তে পারবি না, তুই এখানে তুই আমার বাড়িতে ঢুকেছিস, আর কোনোদিন এখান থেকে বের হতে পারবি না। এই কথা যখন ওই বৃদ্ধ লোকটি বলতেছিল রাশেদ ভাই দেখার চেষ্টা করছিলেন বৃদ্ধ লোকটি ওনার সামনে আছে কিনা, কিন্তু রাশেদ ভাই দেখেন না, বৃদ্ধ লোকটি ওনার সামনে নেই। উনি দুই হাত বাড়িয়ে বাড়িয়ে মানে দুই হাত বাড়িয়ে তিনি ধরার চেষ্টা করছিলেন, বৃদ্ধ লোকটির কথা তিনি ওনার সামনে থেকে শুনতে পাচ্ছিলেন কিন্তু তিনি ধরতে পারছিলেন না। রাশেদ ভাই বুঝে যান তিনি তো মাদ্রাসার স্টুডেন্ট এবং এইসব বিষয়ে ওনার ভালোই জ্ঞান আছে, তাই তিনি স্পষ্টভাবেই বুঝে যান যে খারাপ জিনের খোপ পরে তিনি পড়েছেন এবং ওটা কোনো বৃদ্ধ মানুষ ছিল না, ওটা নিশ্চয়ই একটা খাটাস জিন, খুবই শয়তান জিন ছিল, যে কারণে ওনাকে পথ ভ্রষ্ট করে এখানে নিয়ে এসেছে, ওনার নামাজও মিস করবে, ওনাকে ক্ষতি করার চেষ্টা করবে। রাশেদ ভাই তখন যে দরজা দিয়ে তিনি ঢুকেছেন সেই দরজাটা তিনি খুঁজে পাচ্ছেন না। তো তিনি দেখতে পাচ্ছেন চারদিকে ঘুটঘুটে অন্ধকার, যে দরজা দিয়ে তিনি ঢুকেছেন সে দরজাতে তো আলো ছিল কিন্তু সে আলোটুকু এখন নেই, একদম ঘুটঘুটে অন্ধকার। তিনি হাত দিয়ে তিনি ঘরের বেড়ার মধ্যে বারবার টাচ করছিলেন আর দেখার চেষ্টা করছিলেন যে ঘরের দরজা কোথায় আছে। তিনি পুরোটা ঘর তিনি মনে হয় 3 থেকে 4 বার চক্কর দিয়েছেন, তবুও তিনি ওই ঘরটার কোনো দরজা তিনি খুঁজে পেলেন না। তিনি জুড়ে জুড়ে দুরুদ শরীফ পড়া শুরু করেন, জুড়ে জুড়ে দুরুদ শরীফ তিনি পড়ছিলেন, আয়াতুল কুরসি পড়ছিলেন, সূরা ইয়াসিন তিনি পাঠ শুরু করেন। এরপর তিনি দেখতে পান যে ঘরের উপরের অংশ থেকে কিছু মানে আলোকিত আলোকিত ঝলঝল করছে, ওই জিনিসটা জলজল করছিল। তো এই জলজল দেখার পর তিনি একটু নড়ে চড়ে বসেন যে হয়তো ওই দিকে যাওয়ার কোনো বের হওয়ার কোনো রাস্তা হতে পারে। তো তিনি উপরের দিকে তাকান এবং দেখেন, উপরের দিকে তিনি যখন তাকান তখন দেখেন যে ছাউনির মতো বেড়া দিয়ে সিলিং তৈরি করা এবং সেই সিলিং এর মধ্যে চিকন চিকন বাঁশ ঝুলে আছে এবং বাঁশগুলো দেখতে একটু অদ্ভুত টাইপের। মানে উনি খেয়াল করে দেখলেন ঘরের ভিতরে অন্ধকার থাকলেও তিনি যখন উপরের দিকে তাকালেন এবং ঘরের এক কোণা দিয়ে যখন হালকা আলো প্রবেশ করছিল সেই আলোতে তখন তিনি দেখতে পাচ্ছিলেন যে ওই বাঁশগুলোতে লাল রক্তের মতো কিছু একটা মাখানো ওই বাঁশগুলোতে। তো এই জিনিসটা তিনি দেখে একটু ঘাবড়ে যান এবং কিছুটা ভয়ও পান তিনি। যে বৃদ্ধ লোকটা ওনাকে এই ঘরের ভেতরে প্রবেশ করিয়েছে ওই লোকটার কোনো কথা এবং কোনো অস্তিত্ব তিনি টের পাচ্ছিলেন না ওই সময়টায়। ওই লোকটা ওনাকে এই কথাগুলো বলে সেখান থেকে গায়েব হয়ে যায়। আসলে ওটা কোনো লোক ছিল না, রাশেদ ভাই যেটা বলছিলেন ওটা একটা খারাপ জিন ছিল। তো যখন তিনি দেখছিলেন যে সিলিং এর উপর থেকে একটা উজ্জ্বল রঙের আলো আসছে, তখন তিনি একটা বাঁশের মতো কিছু একটা খুঁজে পান ওনার পায়ের সাথে বাড়ি লাগে। তো সেই বাঁশটা দিয়ে তিনি উপরের দিকে অনেক জোরে জোরে গোতা মানে ধাক্কা মারার চেষ্টা করছিলেন, এবং এক পর্যায়ে দেখা যায় যে উপরের অংশ থেকে একটা ছাউনির মতো কিছু একটা পড়ে গিয়েছে নিচের দিকে, পরে বেশ অনেকটা জায়গা ফাঁক হয়ে গিয়েছে। তো তখন তিনি চিকন চিকন বাঁশগুলো বেয়ে তিনি উপরের দিকে উঠে পড়েন। উঠে তিনি ওই ঘর থেকে লাফ দিয়ে বের হয়ে যান। লাফ দিয়ে যখন তিনি ঘর থেকে বের হয়ে যান, তখন তিনি শুনতে পান যে বাহিরে মাগরিবের আজান দিতেছে। এমন একটা সময় আজান দিতেছে, হালকা একটু দেখা যাচ্ছে স্পষ্ট, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে তিনি একাকার, চারপাশের কাদামাটি ছিটকে ছিটকে পড়ছে ওনার পাঞ্জাবিতে, ওনার পাজামাতে। তখন তিনি হামাগুড়ি দিয়ে ওই বাড়ি থেকে রাস্তায় উঠে আসেন। রাস্তায় উঠে এসে যখন তিনি একটু বসে বিশ্রাম নেওয়ার চেষ্টা করছেন, উনি তো অনেক হাঁপিয়ে উঠেছেন এবং এমনিতেই ভয় পেয়ে আছেন, তো যখন তিনি ঘরটার দিকে তাকান, তখন দেখেন ওই যে কুঁড়ে ঘরটা ছিল, যে কুঁড়ে ঘরটা বৃদ্ধ লোকটা ওই কুঁড়ে ঘরের ভিতরে রাশেদ ভাইকে নিয়ে ঢুকেছিল, ওই কুঁড়ে ঘরটা রাশেদ ভাইয়ের চোখের সামনে নিমিষেই একটা ধুলিকোনায় রূপ নিল। অর্থাৎ বালুর ঝোরের মতো, ধুলিকোনার মতো ওইটা রূপ নিল। রূপ নিয়ে তারপর বাতাসের সাথে ঘুরতে 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 সেটা অদৃশ্য হয়ে মিলিয়ে গেল এখান থেকে। শুধুমাত্র উঁচু মাটির মতো জায়গা অংশ পড়ে আছে, কিন্তু এখানের মধ্যে কোনো ঘর নেই। ঘরটা কিছুক্ষণ আগে থাকলেও সেটা এখন ওনার চোখের সামনে মুহূর্তের মধ্যেই ভেনিশ হয়ে গেল। এই জিনিসটা দেখে তিনি আবারও তিনি মনে মনে দোয়া দরুদ পড়ছিলেন, সূরা কালাম পড়ছিলেন। পরে তিনি কি আর করবেন, এই কাদামাটি রাস্তায় তো দৌড়ানো সম্ভব না, তবুও তিনি যত দূরে পারেন হাঁটতে 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 তিনি ওইদিকার যান নাই, যেদিকে উনি যাওয়ার কথা ছিল ওই গ্রামে তিনি দাওয়াতে যাবেন, সেখানে ওনার যাওয়া হয়নি। উনি ওখান থেকে ব্যাক করে পুনরায় ওনার বাড়ির দিকে চলে আসেন। তারপর ধীরে ধীরে তিনি অনেকক্ষণ সময় লাগলো, প্রায় 10-15 মিনিটের মতো সময় লাগলো, তিনি ওনার বাড়িতে চলে আসেন। বাড়িতে পৌঁছে তিনি গোসল করেন, কাপড় চোপড় চেঞ্জ করে। ওনার পরিবারের লোকজন ওনাকে বারবার জিজ্ঞেসে করছিলেন যে এরকম কিভাবে হয়েছে এবং উনি যে দাওয়াতে যাওয়ার কথা ছিল সেটা কি হলো। তো তখন তিনি বলছিলেন যে রাস্তা যাওয়ার পথে তিনি পিছলে পড়ে গিয়েছেন, তাই কাদামাটি ভরে এই অবস্থা, এবং শরীরের এই অবস্থার কারণে তিনি আর যাননি ওইখানে। তো এই কথা বলে তিনি ওনার গোসল শেষ করে নামাজ শেষ করেন। নামাজ শেষ করে তিনি ওনার বিছানায় চলে যান। বিছানায় চলে গিয়ে তিনি মনে মনে চিন্তা করছিলেন যে আসলে ওইগুলো তিনি কি দেখেছেন, উনি কিছুক্ষণ আগে যে জিনিসটা ফেস করে এসেছেন এটা আসলে কি সত্যি ছিল নাকি মিথ্যা, নাকি তিনি স্বপ্ন দেখেছেন, এই জিনিসটা নিয়ে তিনি ভাবছিলেন। এবং ভাবতে ভাবতে তিনি একবার কল করেন ওনার সেই বড় ভাইকে। বড় ভাইকে কল করার পর তিনি বলছিলেন, তাহলে তুমি আগামীকাল, মানে রাশেদ ভাইয়ের কথাটুকু শুনে ওই বড় ভাই বলছিলেন যে তুমি আগামীকাল চলে আসো আমাদের বাড়িতে। অর্থাৎ ওই বড় ভাইয়ের আব্বা তো কবিরাজ, তিনি খুব ভালোই চিকিৎসা করতে পারেন, রিচুয়াল করতে পারেন। তো ওনার কাছে আসার জন্য উপদেশ দেয় ওই বড় ভাই রাশেদ ভাইকে। তো রাশেদ ভাই বলেন যে ঠিক আছে, আমি আগামীকাল আসব। ওই দিন রাতের কথা, রাশেদ ভাই এশার সালাত আদায় করে এশার সালাতে তিনি তাদের মসজিদে গিয়েছিলেন। সেই মসজিদ থেকে সালাত আদায়ের পর এসে তিনি রাতের খাবার দাবার খান, খেয়ে তিনি নিজের বিছানায় শুয়ে পড়েন। শুয়ে শুয়ে তিনি আগামীকাল যাবেন, প্রস্তুতি নেওয়ার একটা ব্যাপার স্যাপার আছে ওখানে, এবং ওনার যে বড় ভাইয়ের বাসায় যাবেন, ওনার বাবার কাছে যাবেন। তো তিনি মানে চিন্তা করছিলেন মনে মনে যে তিনি ওনাদের জন্য কি নিয়ে যাবেন। হ্যাঁ, প্রথম ওনাদের বাড়িতে যাবেন, অবশ্যই খালি হাতে যাওয়া যাবে না, এবং যেহেতু ওনার পরিচিত, ওনার সাথে মাদ্রাসে একসাথে থেকেছেন, একসাথে পড়ালেখা করেছেন, বড় ভাই হলে কি হবে, সবসময় ওই বড় ভাই রাশেদ ভাইকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ লেখাপড়ার ব্যাপারে সাহায্য করে থাকত। তো এই সব বিষয়ে ভাবতে ভাবতে কখন যে রাশেদ ভাই ঘুমিয়ে পড়েন তিনি আসলে টের পাননি। হঠাৎ রাশেদ ভাইয়ের ঘুম ভাঙে ঘুঙুর ঘুঙুর একটা শব্দে। অর্থাৎ তিনি শুনতে পাচ্ছিলেন ঘুঙুর পরে নাচলে যেরকম একটা শব্দ হয় না, ধরুন যে কেউ ঘুঙুর পরে তালে তালে নাচতেছে, অর্থাৎ দুইটা ঘুঙুর পরে দুইটা পায়ে বাড়ি মারে, তারপর আবার একটু থেমে থাকে, তারপর আবার একটু থামে, তারপর আবার তিনবার মারে, তারপর আবার থামে, এরপরের বার চারবার আওয়াজ করে, এরপরের বার আবার থেমে থাকে। তো এইভাবে নাকি ক্রমে ক্রমে তালে তালে কে যেন ঘুঙুর বাজাচ্ছিল, এটা তিনি খুবই স্পষ্টভাবে শুনতে পাচ্ছিলেন। এবং ঘুঙুরের শব্দটা তিনি স্পষ্টভাবে খেয়াল করছিলেন যে ওনাদের ঘরের চারপাশ থেকে সেটা আসছে। এবং ওনার যেটা মনে হচ্ছিল রাশেদ ভাইয়ের, সেই ঘুঙুরের শব্দটা ওনাদের বাড়ির চারপাশে থেকে ক্রমান্বয়ে ঘুরে ঘুরে একই জায়গায় এসে উপস্থিত হচ্ছে। মানে মনে হচ্ছে যে কেউ ঘুঙুর পরে ওনাদের বাড়ির চারপাশে ঘুরে ঘুরে নাচতেছে, এরকম একটা শব্দ রাশেদ ভাই শুনতে পাচ্ছিলেন। রাশেদ ভাই তখন বিছানা থেকে উঠে বসলেন এবং খুব ভালোভাবে শোনার চেষ্টা করছিলেন যে আসলে সেটা ঘুঙুরের শব্দ কিনা। এবং তিনি স্পষ্ট হলেন যে হ্যাঁ, এটা ঘুঙুরের শব্দ, কেউ ঘুঙুর পরে তালে তালে নাচতেছে বাইরে। এই শব্দটা শোনার পর তিনি আর কি করবেন, একটা উপায় তো আছে ওনার কাছে, দোয়া দরুদ পড়া। দোয়া দরুদ যখন তিনি পড়া শুরু করেন তখন ওই শব্দটা হঠাৎ বন্ধ হয়ে যায়, এবং ওই রাতে আর এই শব্দটা তিনি শুনেননি। পরদিন সকালবেলা তিনি সরাসরি ওনাদের সেই ওনার যে বড় ভাই, সেই বড় ভাইয়ের বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার আগে ওনাদের বাড়ি থেকে কিছু গাছের ফলমূল, সেগুলো নিয়ে তিনি সেখানে যান। সেখানে যাওয়ার পর ওনার যে বড় ভাই, ওনার সাথে তার সাক্ষাৎ হয় এবং তিনি বলেন যে ওনার আব্বা একটা কাজে বাইরে গিয়েছেন, তিনি আসতে একটু সময় লাগবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। রাশেদ ভাই সেখানে বসে অপেক্ষা করছিলেন। এরই ফাঁকে রাশেদ ভাই রাতে যে ঘুমুরের শব্দটা শুনেছিলেন সেই ব্যাপারে ওনার বড় ভাইকে বলেন। তো এগুলো বলার পর বড় ভাই বলেন যে আচ্ছা ঠিক আছে, ওনার বাবা আসুক, অর্থাৎ ওনার বাবা আসলে তারপর সবকিছু ক্লিয়ার হবে। তো ওই কবিরাজ যখন বাড়িতে আসেন, অর্থাৎ রাশেদ ভাইয়ের বড় ভাইয়ের যে বাবা, তিনি যখন বাড়িতে আসেন তখন রাশেদ ভাই সরাসরি ওনার সাথে দেখা করেন। দেখা করার পর সমস্ত কিছু, এই এক মাস আগে তিনি যে সাদা কাফনে পড়া কোনো কিছু একটা দেখেছিলেন, ওইগুলো সহ তিনি সমস্ত কথা ওই কবিরাজকে খুলে বলেন। বলার পর কবিরাজ তিনি বলছিলেন, ওনাকে আসলে কবিরাজ বলা হয় কারণ উনিও একজন মাওলানা এবং খুব ভালো একজন ইসলামিক স্কলার। তিনি আশেপাশের বেশ কয়েকটা গ্রামে শীতকালে যখন মাহফিলের আয়োজন করা হয় তো বিভিন্ন জায়গা থেকে তিনি বক্তা হিসেবে দাওয়াত পান, খুবই একজন ভালো বক্তা। এর পাশাপাশি তিনি এই জিন রিলেটেড কাজগুলো করে থাকেন, তো যে কারণে বিভিন্ন লোকেদের কাছে ওনার নাম কবিরাজ হিসেবেই পরিচিত হয়ে গিয়েছে। তো যে কারণে বেশিরভাগ লোক ওনাকে এক নামেই চিনে, কবিরাজ নামেই চিনে। তো সেই হিসেবেই ওনাকে কবিরাজ ডাকা। তো সেই কবিরাজ যখন রাশেদ ভাইয়ের কাছ থেকে ওনার সেই সমস্ত ঘটনাগুলো শুনেন, তো তারপর তিনি বলছিলেন যে আমাকে একটু সময় দিতে হবে, আমি এই ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানাচ্ছি। রাশেদ ভাই চলে যান ওনার বড় ভাইয়ের রুমে, ওখানে অপেক্ষা করছিলেন। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ওই কবিরাজ, অর্থাৎ ওনার বড় ভাইয়ের আব্বা, ওনাকে ডাক দেন পুনরায়। ডাক দেওয়ার পর সেখানে তিনি যান। যাওয়ার পর সে কবিরাজ রাশেদ ভাইকে বলছিলেন যে তুমি যখন মাদ্রাসায় লেখাপড়া করতে তখন থেকে একটা খারাপ জিন তোমার দিকে নজর দিয়েছিল এবং তোমাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল, এবং সেই খারাপ জিনটা ছিল একটা মহিলা জিন। হ্যাঁ, ওই মহিলা জিনটা তোমাকে খুব পছন্দ করত এবং তোমাকে নিয়ে যাওয়ার জন্য সে অনেক চেষ্টা করেছিল, কিন্তু সে কোনোভাবেই তোমাকে নিয়ে যেতে পারেনি। এবং এত বছর তুমি হাফিজে শিখেছ, এরই মধ্যখানে সে তোমাকে সবসময় সে খেয়াল করত। তুমি যখনই বাইরে বের হতে, একা বের হতে, অনেক দূর থেকে গাছের ডালে বসে বসে সে তোমাকে খেয়াল করত, কিন্তু কখনো তোমার সামনে সে আসতে পারেনি কোন একটা সমস্যার কারণে। এত বছর পরও সে জিনিসগুলো এত বছরও সে তোমার সামনে আসতে পারেনি, কিন্তু যখন তুমি হাফিজি শেষ করে মাদ্রাসা থেকে বের হয়ে ইমামতি শুরু করেছো তখন থেকে সে আরো বেশি চেষ্টা করতে থাকে তোমার কাছে আসার জন্য, এবং এক পর্যায়ে সে তোমাকে একটু ভয় ভীতি দেখাতে শুরু করে, যেন তুমি ভয় পেয়ে সে তার ওই মহিলা জিনটির নাকি একটা প্ল্যান ছিল যে সে তোমাকে ভয় দেখিয়ে তারপর সে সশরীরে তোমার সামনে আসবে, অর্থাৎ রাশেদ ভাইয়ের সামনে আসবে, এসে তাকে নিয়ে যাওয়ার প্রস্তাব দিবে। তো রাশেদ ভাই বলছিলেন যে তাহলে এইবার উপায় কি। তো তখন ওই কবিরাজ বলছিলেন যে ওই যে মহিলা জিনটি ছিল, ওই মহিলা জিনের একটা ভাই আছে, খুবই বয়স্ক, সেই ভাইকে দিয়েও নাকি তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছিল। তো রাশেদ ভাই বুঝতে পারেন যে উনাদের গ্রাম থেকে যে তিনি মাগরিবের আগে অন্য একটা গ্রামে দাওয়াতে যেতে চেয়েছিলেন, ওই সময় যে একটা বৃদ্ধের সাথে দেখা হলো এবং সেই বৃদ্ধ ওনাকে একটা ঘরের ভিতর বন্দি করে রেখেছিল, ওই বৃদ্ধ নাকি ওই মহিলা জিনটির ভাই ছিল, বড় ভাই। তো তারা দুজন মিলে নাকি এই প্ল্যানটা করেছিল রাশেদ ভাইকে নিয়ে যাওয়ার জন্য। তো এইসব কথা শুনে তো রাশেদ ভাই আসলে থ হয়ে গিয়েছেন, তিনি মানে তিনি আসলে বুঝতে পারছিলেন যে আসলে কি করবেন। ওনার সাথে এত বছর আগের একটা কাহিনী ওখানে শুরু হয়েছিল এবং সেই কাহিনী এখনো পর্যন্ত বিস্তৃত বিরাজমান। তো এইসব বিষয়ে তিনি ভাবেন। তো তারপর তিনি বলছিলেন ওই কবিরাজকে যে এখন উপায় কি, এখন কিভাবে কি করা যেতে পারে। তো ওই কবিরাজ তখন রাশেদ ভাইকে একটা উপায় দেন এবং সেই উপায়টা ছিল এরকম। কবিরাজ বলছিলেন যে ওই মহিলা জিনটি ছিল হিন্দু, অর্থাৎ তারা মুসলিম না, তারা হিন্দু গোত্রের জিন। তো সেই কারণে ওই জিনদেরকে কোন হিন্দু তান্ত্রিকের মাধ্যমে এর একটা সমাধান করা দরকার। তো ওই কবিরাজ তখন একজন তান্ত্রিকের ঠিকানা দিয়ে দেন। ওই তান্ত্রিক নাকি চা বাগানের উপরে বসে, অর্থাৎ চা বাগান থাকে না পাহাড়ি এলাকায়, অর্থাৎ রাশেদ ভাইদের বাড়ি থেকে কিছুটা দূরেই তো পাহাড়ি এলাকা ছিল, সেই পাহাড়ি এলাকায় চা বাগানের চাষ হতো। তো সেই চা বাগানের একটা পাহাড়ের চূড়ায় নাকি একটা তান্ত্রিকের বাড়ি আছে, সেই তান্ত্রিকের কাছে যাওয়ার জন্য কবিরাজ ঠিকানা দিয়ে দেন। তো সেই ঠিকানা মতো রাশেদ ভাই ওই কবিরাজের ওখানে চলে যান। তো নিয়মটা ছিল এরকম যে এশার নামাজের পর, অর্থাৎ এশার সালাতের পর যেন তিনি সেখানে যান এবং যাওয়ার সময় যেন 5 কেজি সাদা মিষ্টি তিনি নিয়ে যান সেখানে। এই কথা ওই কবিরাজ রাশেদ ভাইকে বলে দেন। রাশেদ ভাই ওনাদের বাজার থেকে 5 কেজি সাদা মিষ্টি কিনে নিয়ে রাখেন আগে থেকে। তো তারপর এশার সালাত আদায় করে তিনি সেই 5 কেজি মিষ্টি নিয়ে তিনি সরাসরি রওনা দেন সেখানে। হেঁটেই রওনা দেন তিনি, সেখান থেকে এত বেশি দূরে না। তো হাঁটতে হাঁটতে তিনি পৌঁছে যান সে পাহাড়ের কাছে কবিরাজের দেওয়া ঠিকানায়। সেখানে গিয়ে তিনি দেখেন যে প্রচুর রাবার গাছের বাগানের গোড়ায় গোড়ায় কালো কাপ বেঁধে রাখা আছে রাবারের রসগুলো সংগ্রহ করার জন্য। এবং সেখান দিয়ে তিনি দেখেন সরু একটা ছোট রাস্তা বানানো হয়েছে মানুষ উঠানামা করার জন্য। সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তিনি পাহাড়ের একদম চূড়ায় পৌঁছে যান। চূড়ায় পৌঁছানোর পর তিনি দেখেন একটা রাবারের ফ্যাক্টরি। তিনি এরকম রাবারের ফ্যাক্টরি পুনরায় দেখেছেন অন্য জায়গায়, অর্থাৎ এখানে গাছের কষগুলো সংগ্রহ করে এনে এখানে মেশিনের সাহায্যে বিভিন্ন প্রক্রিয়াজাত করা হয়। এরকম একটা ছোট একটা ফ্যাক্টরি, এত বেশি বড় না, হয়তো 2 থেকে 3 শতক জায়গায় হবে এরকম একটা ফ্যাক্টরি, ছোট। ফ্যাক্টরিটা ছিল উপরে টিনের চাল ছিল, পাশেও ছিল টিনের চাল, টিনের বেড়া, এবং বড় বড় জানালা ছিল, জানালাগুলো সবগুলো খোলা ছিল। ভিতরে ছোটখাটো যে মেশিন আছে সেই মেশিনগুলো দেখা যাচ্ছিল। তো রাশেদ ভাই যখন ওই ফ্যাক্টরির তার কাছে গিয়ে দাঁড়ান, তো তিনি প্রথমে যখন তিনি ফ্যাক্টরির কাছে গিয়ে দাঁড়ান তখন কিন্তু চারপাশটা একটু নীরব ছিল, কিন্তু চারপাশে যে পোকামাকড়, ঝিঝি পোকার ডাক এগুলো কিন্তু ঠিকই ছিল, এছাড়া অন্যান্য যে শব্দ সবগুলো অফ ছিল একদম নিরিবিলি ধরতে গেলে। তো যখন তিনি ওই ফ্যাক্টরিটার পাশে গিয়ে দাঁড়ান, 10 থেকে 20 সেকেন্ডের মতো হবে তিনি সেখানে দাঁড়িয়ে আছেন, এরই মধ্যে হঠাৎ করে ফ্যাক্টরির যে মেশিনগুলো আছে সেগুলো চালু হয়ে যায় এবং ফ্যাক্টরির ভিতরে যে লাইটগুলো ছিল সেগুলো অটোমেটিক একসাথে সবগুলো জ্বলে ওঠে এবং তিনি একটু ঘাবড়ে উঠে পিছনের দিকে সরে আসেন এবং তিনি ভাবছিলেন যে হঠাৎ করে কে মেশিনগুলো চালু করে দিল। তো তখন তিনি একটু চুপি দেন ভেতরের দিকে যখন তিনি চুপি দেন তখন তিনি দেখতে পান যে মেশিনগুলো চলছে সবগুলো মেশিনের পাশে সাদা রঙের সাদা কাপড় পরা লম্বা আকৃতির, একতলা সম লম্বা আকৃতির অবয়ব সেই মেশিনগুলোর পাশে দাঁড়িয়ে আছে এবং তাদের হাত দুটো লম্বা করে মেশিনের ভিতরে তাদের হাত দুটো ঢুকিয়ে দিচ্ছে এবং মেশিনে তাদের হাতগুলো ঢোকার পর সেগুলো উল্টো পাল্টো ভাবে ঘুরতেছিল মেশিনের ভিতর ঢুকে ঢুকে। এই জিনিসটা দেখে তো তিনি বিশাল ভয় পেয়ে যান এবং সেখান থেকে এক দৌড়ে তিনি বেরিয়ে আসেন। বেরিয়ে এসে তিনি কোন দিকে যাবেন আসলে দিশেহারা হয়ে গিয়েছিলেন এই জিনিসটা দেখে। তিনি কল্পনা করতে পারেননি যে তিনি সরাসরি জিনিসটা দেখবেন, কারণ এখানে একটাও মানব জাতির কোনো চিহ্ন নেই, সবগুলো এখানে জিনজাতির সদস্য ভেতরে দাঁড়িয়ে আছে। তো এই জিনিসটা দেখে তিনি ওখান থেকে সরে আসেন এবং তিনি হাঁটছিলেন একটু উপরের দিকে, হাঁটতে হাঁটতে তিনি একটা কুঁড়ে ঘর দেখতে পান এবং তিনি নিশ্চিত হন যে ওই কুঁড়ে ঘরেই ওই তান্ত্রিক থাকে। কুঁড়ে ঘরের পাশে গিয়ে যখন তিনি ওই তান্ত্রিকের নাম ধরে ডাকতেন, তখন ওই ঘরের ভেতর থেকে দুইবার কাশি দেওয়ার আওয়াজ শোনা যায়। অর্থাৎ ভেতর থেকে কে যেন দুইটা কাশি দিল। তো কাশি দেওয়ার পর আবারও ভেতর থেকে একটা আওয়াজ এলো যে কে ভেতরে আসো। তো রাশেদ ভাই তখন ঘুরে ঘুরে দরজাটা দিয়ে ভেতরে ঢোকেন। ঢোকার পর তিনি দেখেন যে খুবই বৃদ্ধ একটা ব্যক্তি পালঙের উপর বসে আছে। খুব সুন্দর একটা ডিজাইন করা পালং, তবে দেখে মনে হচ্ছে বেশ পুরনো। সে পালঙের উপর বৃদ্ধ একটা লোক বসে আছে এবং পরনে ধুতি আর মাথা পুরো টাক, এরকম একটা অবস্থা। গা একদম খালি ছিল কিন্তু পরনে ছিল ধুতি, এরকম একটা অবস্থা। আর হাতের মধ্যে কি যেন বালা টাইপের কিছু পেঁচানো ছিল। তো তিনি যখন, রাশেদ ভাই যখন দেখেন যে এই তান্ত্রিক সেখানে বসে আছে, তখন ওই তান্ত্রিক রাশেদ ভাইকে জিজ্ঞেস করেন যে তোমাকে কি অমুক কবিরাজ পাঠিয়েছে এবং তোমার নাম কি রাশেদ? তো এই কথা বলার পর রাশেদ ভাই বলেন যে জি জি, আমাকে ইনি পাঠিয়েছেন এবং আমার নাম রাশেদ। তখন তান্ত্রিক উনাকে উনার পালঙ্গে বসতে বলেন এবং রাশেদ ভাই উনার পাশে বসেন। বসার পর তিনি যে 5 কেজি মিষ্টি এনেছিলেন সেই মিষ্টিগুলো তিনি পালঙ্গের উপর রেখে দেন। তারপর তান্ত্রিক বলছিলেন যে তোমার সকল সমস্যার ব্যাপারে আমার জানা আছে, এখন আমি সেগুলো সমাধান করে দিব এবং আশা করি ওই সমস্যাগুলো তোমাকে পুনরায় জ্বালাতন করতে পারবে না। কবিরাজ আগে থেকেই কিছু জিনিস সংগ্রহ করে রাশেদ ভাইয়ের হাতে দিয়ে দিয়েছিলেন। তো রাশেদ ভাইয়ের কাছ থেকে যখন ওই জিনিসগুলো তান্ত্রিক চায়, তখন রাশেদ ভাই বের করে দেয়। সেই জিনিসগুলোর মধ্যে থেকে কাফনের কাপড়ের একটা টুকরা ছিল। সেই কাফনের কাপড়ের টুকরোতে তান্ত্রিক করল কি, তাদের এখানে কবুতর ছিল, যে কবুতরের রক্ত নাকি তার একটা বক্সের ভিতরে রাখা থাকে সব সময়। ওই বক্সের ভেতর থেকে কয়েক ফোঁটা কবুতরের রক্ত ওই কাফনের কাপড়ে ছিটে ফুটো করে দিয়ে দেয় এবং কাফনের কাপড়টা দেখে বোঝা যাচ্ছিল যে রক্তে লাল হয়ে গিয়েছে, এরকম একটা অবস্থা। এরপর ওই তান্ত্রিক কিছু ভেজা মাটির ছোট ছোট টুকরো ওই কাপড়ের মধ্যে বেঁধে দেয়, কাফনের কাপড়টা রক্ত মাখা সেই কাফনের কাপড়ে বেঁধে দেয়। বেঁধে দিয়ে তিনি সেটা বলে দেন যে এই যে আমি কাপড়ের টুকরোটা দিয়েছি, সে এই কাপড়ের টুকরোটা তোমার বাড়ির ঠিক 10 কদম সামনে 1 হাত মাটির নিচে পুঁতে দেবে এবং এই জিনিসটা যেন টানা 1 সপ্তাহ যাবৎ থাকে এবং প্রতিদিন এই জিনিসটাকে পাহারা দিতে হবে যেন কেউ এটাকে তুলে না ফেলে। যদি ভুলক্রমে কেউ এটাকে তুলে ফেলে তাহলে সমস্যার কোনো সমাধান হবে না, পুনরায় আবার প্রথম থেকে কাজ করতে হবে। এবং তান্ত্রিক বলে দেন যে তোমাকে যে কাজটা দিয়েছি, রাশেদ ভাইকে বলে দেন যে তোমাকে যে কাজটা দিয়েছি জাস্ট এটা পালন করো আর বাকি যে প্রতিদিনকার যে রিচুয়াল আছে সেটা আমি এখান থেকে বসে করব এবং বাকি যে কাজ করব সেগুলো আমি এখান থেকে বসে শেষ করে দেব, এই কথা বলে দেয় তান্ত্রিক। তো বলার পর তান্ত্রিক করেন কি, বলেন যে তুমি আপাতত চলে যাও এবং কবিরাজ তোমাকে যে যে আমল প্রতিদিন করতে বলেছে সেগুলো তুমি কন্টিনিউয়াসলি করতে থাকো আর এই কাফনের কাপড়টা মাটির সমেত সেটা তুমি 1 হাত মাটির নিচে ভালো করে পুঁতে দেবে। ফিরে আসার সময় ওই তান্ত্রিক একটা কার্টনের মধ্যে বেশ কয়েকটা মিষ্টি, সাদা মিষ্টি দিয়ে দেয়, দিয়ে রাশেদ ভাইয়ের হাতে ধরিয়ে দেয় এবং তিনি বলেন যে এই পাহাড় থেকে নেমে একটু নিচে গেলে একটা ফ্যাক্টরি দেখতে পাবে, রাবারের ফ্যাক্টরি। ওই রাবারের ফ্যাক্টরির ভিতরে এই মিষ্টির প্যাকেটটা তুমি জাস্ট রেখে দিয়ে চলে আসবে। তো রাশেদ ভাই বলছিলেন যে এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না, আমি খুব ভয় পাচ্ছি। রাশেদ ভাই বলছিলেন যে আমি খুব ভয় পাচ্ছি এবং আমি আপনার এখানে আসার পূর্বে আমি দেখে আসছি, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে রাবারের যে মেশিনগুলো ছিল রাবার ফ্যাক্টরির সেই মেশিনগুলো অটোমেটিক চালু হয়ে গিয়েছে এবং আমি যখন ভেতরের দিকে চুপি দিলাম তখন দেখলাম যে সাদা সাদা কিছু অবয়ব সেখানে দাঁড়িয়ে আছে এবং অদ্ভুত সব কাণ্ড কারখানা করতেছে। তো এই কথা বলার পর ওই তান্ত্রিক বলতেছিল যে ভয় পাওয়ার কিছু নেই, এরা সবাই আমার পালিত জিন, এরা আমাকে সাহায্য করে বিভিন্নভাবে, তাদেরকে ভয় পাওয়ার কিছু নেই, তুমি জাস্ট যাওয়ার সময় এই মিষ্টি কার্টনটা ওই ফ্যাক্টরিতে রেখে আসবে। রাশেদ ভাই কাফনের কাপড়ের টুকরোটা 1 হাতে নেয় আর 1 হাতে তিনি মিষ্টির কার্টনটা নেন, নিয়ে তিনি আস্তে আস্তে নিচে নেমে আসেন এরপর তিনি দেখেন যে না, তিনি আসার আগে যেটা দেখেছেন যে রাবার ফ্যাক্টরির তার ভিতরে লাইট জ্বলছিল এবং মেশিনগুলো চালু ছিল, এখন আর ভিতরে কোনো লাইট নেই, একদম অন্ধকার, নীরব, মেশিনগুলো স্টপ হয়ে আছে। তো তারপর তিনি একটু মনের সাহস জুগিয়ে সেই মিষ্টি কার্টুনের টুকরাটা একটু ভেতরের দিকে তিনি মানে ছুঁড়ে ফেলে দেন। ভেতরে যাওয়ার তিনি সাহস পান না, তিনি সামনে দরজার সামনে দাঁড়িয়ে থেকে একটু ভেতরের দিকে ফেলে দেন ছুঁড়ে, তারপর তিনি দ্রুত পায়ে তাড়াতাড়ি চলে আসেন এবং প্রায় আস্তে আস্তে তিনি হাঁটতে হাঁটতে ওনার বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর তখন তো প্রায় রাত আনুমানিক নয়টার কাছাকাছি, তো বাড়িতে আসার পর তিনি যে জায়গাটাতে কাফনের কাপড়টা পুঁতে রাখার জন্য বলা হয়েছিল সেই জায়গায় তিনি এক হাত মাটির নিচে পুঁতে দেন। তারপর তিনি স্বাভাবিকভাবেই গোসল করে বাড়িতে প্রবেশ করেন এবং রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। তো এভাবে প্রায় তিনি 7 দিন এই জিনিসটাকে পাহারা দেন। রাশেদ ভাই আরেকটা জিনিস বলেন, তিনি রেগুলার ওনার সেই কবিরাজের দেয়া উপদেশ অনুযায়ী তিনি আমল করেছেন। এরই মধ্যে যে কথাটা তান্ত্রিক বলেছিল যে এটা যেন চুরি না হয়ে যায় বা কেউ উঠিয়ে না নিয়ে যায়, এই ব্যাপারে যেন সদা সতর্ক থাকতে হবে, এই কথা রাশেদ ভাইকে বলে দেওয়া হয়েছিল। তো রাশেদ ভাই নাকি প্রতিদিন রাতের একটা নির্দিষ্ট সময় তিনি খুটখুট আওয়াজ শুনতে পাতেন, অর্থাৎ মনে হতো যে কেউ ছোট কুদাল দিয়ে মাটি খোঁড়ার চেষ্টা করছে, এরকম একটা আওয়াজ তিনি শুনতে পেতেন। তো এরকম আওয়াজ যখনই তিনি শুনতে পেতেন তো তখন তিনি বাইরের দিকে বের হতেন টর্চ লাইট নিয়ে এবং তিনি দেখার চেষ্টা করতেন যেখানে তিনি মাটির এই কাফনের কাপড়ের যে পুতলাটা পুঁতে রেখেছিলেন সেখানে কিছু হচ্ছে কিনা, এবং তিনি প্রতিদিনই দেখতেন যে ওখানে আচরের দাগ দেখতে পেতেন কিছু, মানে মনে হতো যে কারো কোনো মানুষের হয়তো বা কোনো প্রাণীর লম্বা লম্বা নখ, ধারালো চিকন, সেই নখগুলো দিয়ে ওই যে কাফনের কাপড় যেখানে পুঁতে রেখেছেন সেখানের আশপাশটা খোঁড়ার চেষ্টা করছিল কেউ, এরকম তিনি যতবারই আওয়াজ শুনতেন একটু পর তিনি বের হতেন এবং লাইট নিয়ে দেখতেন যে এরকম চিহ্ন, মানে কেউ খোঁড়ার চেষ্টা হয়তো করেছিল। তারপর পরবর্তীতে তিনি লাইট দিয়ে দেখতেন চারপাশে, যে না, চারপাশে কেউ নেই। তো তারপর তিনি মাটি পুনরায় ভালোভাবে চাপ দিয়ে তিনি চলে আসতেন। তো এইভাবে এক সপ্তাহ পার করার পর পরের দিন সকালবেলা তিনি ঘুম থেকে উঠে দেখেন যে না, পুতলাটা নেই সেখানে, গর্ত খোঁড়া আছে, গর্ত করে কে যেন পুতলাটা তুলে নিয়ে গেছে। তো তারপর তিনি মানে এক সপ্তাহখানেকের ভিতরে তিনি আর কোনো সমস্যা ফেস করেননি। তো তারপর তিনি ওনার কবিরাজের সাথে আলাপ আলোচনা করেন এবং সে কবিরাজ জানান যে তোমার সমস্যাটা শেষ হয়ে গিয়েছে এবং যেই মহিলা জিন এবং তার ভাই তোমার পেছনে লেগেছিল সে পুরোপুরিভাবে তোমাকে ছেড়ে দিয়েছে, এবং ওই তান্ত্রিক নাকি বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে রিচুয়াল করে ওই শয়তান জিনগুলোকে তাড়াতে সক্ষম হয়েছে। এরপর থেকে রাশেদ ভাই স্বাভাবিকভাবেই জীবনযাপন করছিলেন এবং তিনি বিভিন্ন সময়ে গভীর রাতে, ভর দুপুরে, সন্ধ্যাবেলা বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন, কিন্তু এরকম সমস্যায় তিনি পড়েননি। তো শুধুমাত্র সমস্যা পড়েছিলেন কারণ হলো খারাপ জিনের নজরে তিনি ছিলেন, যে কারণে হয়তো এই সমস্যা ওনার সাথে হয়েছিল। তো এখন আর ওই সমস্যাটা নেই, যার দরুন তিনি স্বাভাবিকভাবেই চলাফেরা করতে পারছিলেন। তো উনি ওনার মাদ্রাসার লাইফে থেকে বিভিন্ন ঘটনার সাক্ষী হয়েছেন, বিভিন্ন কিছু শিখেছেন এবং ওনার লাইফেও একটা ঘটনার সম্মুখীন তিনি হয়েছিলেন। তো এই পরিস্থিতিতে উনি সবকিছুই সমাধান করার চেষ্টা করতেন এবং তিনি নিজে মানুষকে উপদেশ দিতেন, এখনো তিনি উপদেশ দেন মানুষকে কোরআনিক পদ্ধতিতে, ইসলামিক পদ্ধতিতে, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তিনি মানুষকে উপদেশ দিতেন কিভাবে কি করলে ভালো হবে, কিভাবে শয়তান জিন থেকে মুক্তি পাওয়া যাবে। তো এরকম বিভিন্ন ধরনের উপদেশমূলক কথাবার্তা তিনি ওনার মসজিদে সবসময় বলে থাকেন। তো ওনার যে বড় ভাই ছিল সে বড় ভাইয়ের সাথেও মাঝে মাঝে সাক্ষাৎ হয় এবং তিনি এসেও রাশেদ ভাইকে বোঝানোর চেষ্টা করেন, এবং ওনাদের যে কবিরাজ ছিল, অর্থাৎ রাশেদ ভাইয়ের বড় ভাইয়ের যে বাবা কবিরাজ ছিল, ওনার সাথেও সাক্ষাৎ হয় রাশেদ ভাইয়ের, এবং উনিও বিভিন্নভাবে বিভিন্ন কিছু তদবির রাশেদ ভাইকে শিখান। তো ওই কবিরাজের কাছ থেকেও তিনি বেশ কিছু শিখেছেন, তো যে কারণে রাশেদ ভাই এখন ছোটখাটো একজন রাকি হিসেবে কাজ করেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজন যখন জিন রিলেটেড সমস্যা নিয়ে ওনার কাছে আসে বা ওনার কাছে খবর পাঠায়, তখন তিনি ওখানে চলে যান রুকেয়া করাতে। এই ছিল রাশেদ ভাইয়ের ঘটনা। তো রাশেদ ভাই যেটা শেয়ার করেছিলেন ওনার ছোটবেলার সেই ঘটনা, তো সেটাই শেয়ার করলাম। পরবর্তীতে রাশেদ ভাই যদি ওনার রাকি, উনি যে রাকি হয়েছেন এবং রুকেয়া করান, এই ঘটনাগুলো যদি সংগ্রহ করা যায় তাহলে অবশ্যই, ওনার কাছ থেকে যদি সংগ্রহ করা যায় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। রাশেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আপনাদের সংগ্রহে যদি এরকম কোনো ভৌতিক অথবা প্যারানর্মাল ঘটনা থাকে তাহলে আপনারাও আপনাদের ঘটনাসমূহ আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা bhoutikgata@gmail.com।
আসসালামু আলাইকুম লিসেনার্স, মায়াবী ভৌতিকতার আজকের এপিসোডে আমি সামির আনসারি আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমাদের এপিসোড শুনছেন আল্লাহর মতে ভালো আছেন, পরিবার নিয়ে সুখে শান্তিতে আছেন। তো আজকে সবসময় যেটা করি যে ছোট কিছু ঘটনা দিয়ে এপিসোড সাজাই, সেটাই আমি আজকে শেয়ার করব, ছোট কিছু ঘটনা। তবে বেশিরভাগ সময় দেখা যায় মেইলে বনশ্রোতারা আমাকে ঘটনা পাঠিয়ে থাকেন। তো আজকে অনেকদিন পর আমি নিজে সংগ্রহ করেছি একটি ঘটনা, যেটা আমার এক পরিচিত এক ভাইয়ের কাছ থেকে। সেই ঘটনাটাই আপনাদের মাঝে আমি তুলে ধরব। তো আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেক আগে থেকে যারা আমাদের এপিসোড শুনছেন তারা হয়তো জেনে থাকতে পারেন যে আমি কিন্তু একটা সময় ময়মনসিংহ শহরে ছিলাম প্রায় 4.5 বছরের মতো, চাকরির সুবাদে 2013-17 সালের মতো ওখানে ছিলাম। তো ওখানে কিন্তু অনেক হন্টেড ঘটনা আমি সংগ্রহ করেছি বা অনেক ঘটনা আমি কিন্তু পেয়েছিলাম, শেয়ারও করেছি ভৌতিকতায়, বিভিন্ন এপিসোডে শেয়ার করেছি। তো আজকে কাটতে কাটতে একটি ঘটনা হঠাৎ করে মনে পড়ল। সেদিন এক কলিগের সাথে কথা বলছিলাম, উনিও একসময় ময়মনসিং ছিলেন, আবার ময়মনসিং কোনো কাজে ওনার পোস্টিং হয়েছে। তো কথায় কথায় এই আমার মায়ের ভৌতিকতার কথা যখন বললাম, তখন তিনি বললেন যে সামির ভাই আপনি কিন্তু একটা ঘটনা শেয়ার করতে পারেন যেটা 2010 সালে ঘটেছিল। তো সব কথা বাড়াবো না, সেই ভাইয়ের ছদ্মনাম ব্যবহার করছি কারণ তিনি বলেছেন যে ওনার নামটা ব্যবহার না করার জন্য। তো আমি ওনার ছদ্মনাম ছিল রনি। তো রনি ভাইয়ের ঘটনাটা যেরকম ছিল সেই 2010 সালে, ঠিক ওনার মতো করে তিনি আমাকে যেভাবে শেয়ার করেছেন সেটাই আমি আপনাদের মাঝে এখন তুলে ধরছি। তো ঘটনাটার সময় হচ্ছে 2010 সাল। রনি ভাইয়ের পরিবারে বলতে তিনি, তার বাবা মা, তার স্ত্রী এবং তার একটা ছোট বাচ্চা আছে। তার ভাই বোন যারা ছিল, একজন দেশের বাইরে থাকতেন আর একজন বোনের বিয়ে হয়ে তিনি তখন শ্বশুর বাড়িতে থাকতেন। তো সেই মুহূর্তে রনি ভাইয়ের চাকরি খুব প্রয়োজন ছিল, বলতেন একটা চাকরি তিনি করতেন কিন্তু হঠাৎ করে কোনো কারণে চাকরিটা তাকে সুইচ করতে হবে, সেজন্য তিনি বিভিন্ন জায়গায় চাকরি করছিলেন। তো হঠাৎ করে একটা সুযোগ পান, ভালো একটা চাকরি সুযোগ পান তিনি ময়মনসিংহ জেলাতে, শহরের মধ্যে, সেখানে তাকে থাকতে হবে। তো তিনি শুরুতে ঠিক করেন যে তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে তিনি মোটামুটি ময়মনসিংহে সেটেল হয়ে যাবেন, যেহেতু ওনারা ওখানে চাকরি করছে এবং যতদিন থাকে ওখানে থাকবে। তো তিনি যখন ময়মনসিংহ যান তখন তার বাবা মা অনুরোধ করে, দেখ বাবা, তুই যে তোর বাচ্চা এবং তোর স্ত্রীকে নিয়ে যাবি, এক কাজ কর, আমি আর তোর বাবা তো একাই থাকবো, তুই এমন একটা বাসা দেখ যাতে আমরা সবাই মিলিয়ে থাকতে পারি, তাহলে ঢাকাতে আমরা আপাতত আর থাকবো না, ওইখানেই থাকি যেহেতু তুই এখানে আছিস। তো যে কথা সেই কাজ, রনি ভাই তিনি তখন ঠিক করেন যে সপ্তাহখানিক তিনি আগে নিজে ময়মনসিংহ শহরে থেকে বাসা ঠিকঠাক করে, বাসা ভালো মতো পেয়ে তারপর তিনি তার বাবা মা বা তার স্ত্রী সন্তানকে তিনি এখানে নিয়ে আসবেন। তো তিনি এরকম প্রথমে গিয়ে কয়েকদিন হোটেল থাকেন। তো ওনার অফিসের এক স্টাফ ওনাকে বলে যে স্যার আপনি একটা কাজ করতে পারেন, গুলকি বাড়ি নামে একটা জায়গা আছে, আপনি এখানে বাসা নিতে পারেন, একটা বাসা আছে, আমার পরিচিত একজন একটা সোর্সের মাধ্যমে বলেছে যে কম দামের মধ্যে বাসাটা, যদিও বাসাটা একতলা কিন্তু এটা অনেক পুরোনো বাড়ি এবং খুব সুন্দর, আপনি ভালো লাগবে, আশেপাশে পরিবেশটা খুব সুন্দর দেখতে, আপনি চাইলে দেখতে পারেন। তো রনি ভাই তিনি তার অফিসের কাজের ফাঁকে এক সময় তিনি বাসাটা দেখতে যান। তিনি যেভাবে বলেন বাসাটা ছিল 4 রুমের বাসা, 2টা ওয়াশরুম ছিল, বেশ পুরান আমলে বাসা। একটু আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, যেমন আপনারা যারা পুরান ঢাকায় থাকেন তারা কিন্তু দেখবেন যে কিছু কিছু বাড়ি আছে দেখতে জমিদার বাড়ির মতো, বিভিন্ন কারুকার্য নকশা করা একতলা বাড়ি, দেখলেই মনে হবে যে অনেক পুরানো বাড়ি। তো ময়মনসিংহে কিন্তু এরকম অসংখ্য বাড়ি আছে, এরকম পুরানো বাড়ি। তো সেই বাড়িটা ঠিক সেম ওরকম একটা বাড়ি ছিল। বাসার বাড়িরা থাকতেন দুইটা বিল্ডিং পরে, এবং তিনি এই বাসাটা ভাড়া দিবেন। তো বাসাটার সামনের দিকে ছিল বাগান, পিছনের দিকে ছিল একটা পুকুর। তো পুকুরটা এমন অবস্থা ছিল যে একটা ঘাটলা রনি ভাইদের বাসার কাছেই ছিল, কিন্তু সচরাচর এখানে আসলে দেখা যাচ্ছে যে পুকুরটা অনেকে যায় না। আর একটা ঘাটলা ছিল ও পারে, বাট খুব কম সংখ্যক লোক সেখানে দেখা যেত যে পুকুরে নামতেছে বা গোসল করতেছে এরকম। বাট রনি ভাই যেটা ঘটে যে তিনি বাসাটা দেখে প্রচন্ড তার পছন্দ হয়ে যায়, এবং তিনি ঠিক করেন যে না, তিনি এটাই মোটামুটি নেবেন, এবং বাসা ভাড়াও বেশ কমের মধ্যে পড়ে যায়। তো তিনি তারপর ওনার বাসায় ঢাকাতে খবর দিয়ে দেন যে তিনি এরকম বাসা পেয়েছেন, আর যেহেতু কম দামে বাসা পাওয়া গিয়েছে উনি বেশ খুশি ছিলেন। তো উনি যখন বাসাটা পছন্দ করে, তখন হঠাৎ করে ওনার স্টাফ যেদিন অ্যাডভান্স দিতে আসবে বাসায়, তো ওনার স্টাফ যিনি ছিলেন যাকে নিয়ে বাসাটা দেখেছেন, তিনি সেই স্টাফটা বলতেছে, স্যার একটা কথা বলি, আমি তো আসলে বাসাটা খেয়াল করি নাই, এই বাসার পিছে যে পুকুরটা আছে এটা নিয়ে তো অনেক আজে বাজে কথা শুনছি, তো আপনি তো বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন শহর থেকে, এখানে আসবেন একটা মফস্বল শহরে, তো একটু এটা কি নিবেন কিনা একটু যাচাই বাছাই করে দেখেন। তো রনি ভাই বলতেছে যে দেখো, এসব আজকাল আধুনিক যুগ, মডার্ন যুগ, এখন এগুলাতে বিশ্বাস করে লাভ নাই। হ্যাঁ, আমরা তো ফ্যামিলি মেম্বার সবাই আছি, কি বা কি ঘটবে পরেরটা পরে দেখা যাবে, কারণ আমার বাসটা এত পছন্দ হয়েছে এবার তিনি তোয়াক্কা করলেন না। তো রনি ভাই যেটা বলেছিলেন, তিনি শুরুতে বাসাতে ওঠেন এবং তিনি চাচ্ছিলেন যে চার পাঁচ দিন বা এক সপ্তাহ ধরে নিজে আগে বাসাটা ঠিক করে তারপর ওনার ফ্যামিলিকে আনবেন। তো তিনি দেখলেন বাসায় গিয়ে যে বাসা রং করা হয়েছে, তো তিনি টুকটাক যে ফার্নিচারগুলো সেখানে কিনা সেখানে সেটিং করছিলেন। তো হঠাৎ করে তিনি চিন্তা করেন যে না, তিন রুমে তো আমার তিনটা রুম যেটা আছে সেখানে দেয়াল ঘড়ি লাগানো প্রয়োজন। তো তিনি দেয়াল ঘড়ি লাগাতে যাবেন যখন ওয়ালের মধ্যে, তো প্রথম রুমে যখন দেয়াল ঘড়ি লাগাতে যাবেন, তিনি খেয়াল করছেন যে ওয়ালের মধ্যে পিন মারা, মানে কাগজ ভাঁজ করে পিন মারা, এবং তিনি এটা খেয়াল করলেন যে চারটা কর্নার এরকম পিন মারা। প্রথম রুমটা তিনি যখন খেয়াল করে গেলেন দেখলেন, তিনি মনে করলেন নর্মাল কিছু একটা হবে, কাগজগুলো একবারে ভাঁজ করা, পিন মারা এরকম, দেয়াল একবার গাঁথা করে এবং টান দিয়ে যিনি খুলবে সেটা পারছিলেন না। তো তিনি ভাবতেছে ঠিক আছে আমি ঘড়িটা লাগাই। তো তিনি প্রথম রুমে ঘড়ি লাগালেন, দ্বিতীয় রুমে লাগাতে যাবেন, সেখানে তিনি খেয়াল করলেন একই অবস্থা। তো ওনার তো এবার বলতেছে এটা কি ব্যাপার, এখানে এরকম অবস্থা কেন। এবং তিন নাম্বার রুমে যখন তিনি যাবেন, ঠিক যখন দেখছে একই অবস্থা, যে এরকম দেয়ালে চার কোনা চারটা পিন মারা এবং কাগজ দিয়ে এরকম ভাঁজ করে পিন মারা, তার কাছে তখন বেশ আশ্চর্য লাগে। তো তিনি এটা আসলে প্যারানর্মাল বা অন্য কোনো কিছু তিনি এটা মনে করেন, তার কথা হচ্ছে যে বাসার রং করলো বাড়িওয়ালা এত এরকম জায়গায় জায়গায় পিন মারা কেন। তিনি ওনার কাজ করে সেদিন বিকেলে বাড়িওয়ালাকে বলতেছে যে আঙ্কেল কিছু মনে করবেন না, আপনার তিনটা রুমে আমি দেখলাম এরকম কাগজ দিয়ে পিন মারা, তো এগুলা কেন করছে, এগুলো আপনার যে রং করছে সে একটু ভালোভাবে করবে না, সেগুলা তো রাজমিস্ত্রি ভালোভাবে এটা তো দেখা উচিত ছিল। তখন বাড়িওয়ালা বলতেছে যে এগুলা মনে হয় ঘর বন্ধ করে রাখছে লাগের ভাড়াটে, এর জন্য এরকম চারপাশে এরকম কাগজ দিয়ে মনে পিন্ট মেরে রাখছে, আর রং মিশে তো রং করছিল তো এগুলো কিছু দেখে নেই। তো এটা শুনে সে রনি ভাই বলতেছে যে ঘর বন্ধ করছে এটা আবার কি। তো উনি তখন সে বিষয়টা নিয়ে এত খেয়াল করে না। পরে ওনার ফ্যামিলি আসে, আসার পর ওনার বাবা ওই কিছু মনে সিনারি টাঙাতে যাবে, তখন তিনি যখন এই বিষয়টা দেখে, ওনার মাও তখন এই বিষয়টা দেখে, দেখার পর তখন রনি ভাইকে বলে যে কি সমস্যা, কিন্তু আবার রনি ভাই বলতেছে আর কি নাকি বাড়িওয়ালা মারে বললো এরকম ঘর বন্ধ করছে আগের ভাইটা কি। তো রনি ভাইয়ের বাবা বলতেছে তুই আন, মানে ওই উনি প্লাস বা কিছু দিয়ে একটা ওনারা তখন এই চার সবগুলো কাগজ এই পিনটিন সব খুলে ফেলে ফালাই দেয়। তো ফালাই দেওয়ার পরে তারপর মোটামুটি আর কোনো সমস্যা নেই, ওটা ওদের মধ্যে থাকছে। সপ্তাহখানিক পরের ঘটনা রনি ভাই যেটা বলে যে একদিন রাতে খাওয়ার পরে ওনার ভালো লাগছিল না, তিনি একটু স্মোক করার অভ্যাস ছিলেন, তো তিনি ভাবতেছে যে ওই পুকুর সাইড পিছন সাইডটা যেটা সেখানে তো এখন আসলে ওইরকম কেউ যায়ও না ওইখানে, তো তিনি একটু ঘুরে গিয়ে পিছনে পুকুর সাইড ওইখানে তিনি স্মোক করতেছিলেন। তো স্মোক করা শেষ এক পর্যায়ে তিনি মোবাইল ঘাটাঘাটি করতেছেন, টাকাটা মোটামুটি বেশ নির্জন ছিল তখন, আশেপাশে কোন শুনছা নিরাপত্তা আর আশেপাশে এরকম কোন বাড়িও নেই আমাদের বাড়িটা ছাড়া। তো তিনি দেখতেছে ধাপ করে মনে পানির মধ্যে কেউ ঝাঁপ দিছে, তিনি বলে যে ভাই ঝাঁপ দিলে যেরকম একটা আওয়াজ হয় সেরকম আওয়াজ, আমি তো মোবাইল টিপতেছিলাম আমি এরকম খেয়াল করি নাই। তো উনি যখন দ্বিতীয়বার সেই আওয়াজটা পেল তখন পানির দিকে তাকাচ্ছে এবং দেখে পানি সম্পূর্ণ নর্মাল, কিন্তু আওয়াজটা কোত্থেকে আসে, পানিতে ঝাঁপ দিলে যেরকম আওয়াজ হয় বা উনি বলে যে বড় ইট যেগুলো হয় ওগুলো ফাললে যেরকম আওয়াজ হয় এরকম করে আওয়াজ। সেকেন্ড টাইম হওয়ার পর তিনি যখন দেখলেন কেউ নাই তখন তিনি আবার মোবাইল টিপতেছে, ঠিক চার কি পাঁচ মিনিট পর এবার আরো বিকট ধাম করে এরকম একটা আওয়াজ হলো পানির মধ্যে, মানে কিছু একটা পড়ছে পানিতে। এবার তার একটু নজর করে এবং তিনি করে কি তার মোবাইলের টর্চটা দিয়ে পানিতে ভালোভাবে দেখতে চলে কিছু আছে নাকি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটা প্রথম তার সাথে ঘটে, তিনি যেটা বলে, ভাই আমি স্পষ্ট দেখতে পাই, একবার স্পষ্ট 20-30 সেকেন্ড আমি এটা দেখেছি, আমার চোখের সামনে যেটা ছিল যে একটা হাত কোনো থেকে শুরু করে হাতে একবার উপর পর্যন্ত আঙুল পর্যন্ত পানি থেকে ভেসে আসছে এবং ওনাকে মনে হয় ইশারা দিচ্ছে, এবং হাতটাকে দেখে মনে হচ্ছিল রক্তাক্ত বা আহত হলে যেরকম অবস্থা হয় যে রক্তের মাখা মাখা থাকে এরকম একটা হাত ওনাকে ইশারাতে ডাকছে। এটা দেখার পর তিনি একটু থমকে যান রনি ভাই, বলতেছে যে আমি ঠিক দেখলাম নাকি। তিনি যখন মোবাইলটা টর্চ সাথে আরো ভালোভাবে দেখতে যাবে, তিনি যখন এটা দেখে দেখে যে হাতটা আবার পায়ের নিচে ডুবে গেল, তিনি তো পুরা থনি কি করবে। তখন নাকি তিনি চিৎকার করে দোয়া পড়ে সেখান থেকে দৌড় দিয়ে বাসায় এসে পড়েন এবং তার বাসার সবাইকে বলেন। তো বাসায় আসার পর ওনার মা বলে যে দেখ মফস্বল এলাকায় একসময় তো আমরাও ছিলাম, তেরকম রাত বিরাত বের হইতে হয় না, অনেক অনেক সময় খারাপ কিছু দেখে বা যেটা থাকে, তুই নামাজ কালাম পরে তুই দোয়া দৌড় পরে ঘুমায় যা। সেদিনের মতো রনি ভাই তিনি ঘুমায় যায়, কিন্তু তার মনে একটা ভয় কাজ করে। তারপর তারপরে দিন তার স্টাফকে বিষয়টা বলে, স্টাফ বলে স্যার আমি তো বলছিলাম ওই পুকুর পাড়ের দিকে যাওয়া ঠিক না রাত্রেবেলা, আপনি ওখানে একা গেছেন, আর যদি সময় পান স্যার দেখেন যদি ভালো বাসা পান, বাচ্চা কাচ্চা নিয়ে থাকেন, বাসা চেঞ্জ করতে পারেন। কিন্তু নরিন ভাই নাছর বান্দা, তার সাথে আর একটা কলেজ ছিল, সে বলতেছে যে আরে তুমি ওর কথা এরকম ভয় পাইতেছো, এরকম কত বাসা আছে, কোন বাসা ভালো না খারাপ তুমি কি পাবা, কমের মধ্যে বাসা পাচ্ছে এনে থাকা কোনো সমস্যা নেই, টুকটাক হইতেই পারে, আর এমন কোন সিরিয়াস কিছু না, শহরের ছিল তুমি এরকম ভয় পাওয়া কেন। তো রনি ভাই তখন সেদিনের মতো কিছু তিনি সাহস পান এবং সাহস যোগানো পরে তো এরকম তার খুব একটা সমস্যা হয় না। তো কোনো একদিন আরো কয়েকদিন পরে কোন একদিন ছুটির দিন বিকালে, হয়তো সম্ভবত সেদিন শুক্রবার ছিল, যেটা রনি ভাই বলেন যে বলতেছে ভাই আমি তো আমার রুমে আমার বাচ্চা বা আমার স্ত্রী নিয়ে শুয়েছিলাম, খাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম, তো তখন হঠাৎ করে 4টার দিকে এমন একটা অবস্থা যা বিকেল 4টা বা 4:30 একটা সময়, তুমি বলতেছে ওনার কেন জানি মনে হলো যে ওনার মা ওনাকে ধাক্কা দিয়ে ঘুম থেকে ডাকতেছে। তো রনি ভাই তখন বলছে আমি ভাই গভীর ঘুমে খুবই ক্লান্ত ছিলাম সেদিন, তো যখন ডাকতেছে তখন একটা মাথায় আসলো যে আম্মা তো এরকম আমার রুমে আটকানো আসার কথা না, কিন্তু তিনি একটু ঘুমের মধ্যে ঘপটে ভাবতেছে, কিন্তু তিনি দেখছে যে বেশ কয়েক বছর ধাক্কা দেওয়ার পর মনে হচ্ছে না পা দিয়ে টান দিছে আঙ্গুলের দিক দিয়ে ওনাকে ডাকছে ওনার মা। তো তিনি উঠে বসে গেছেন, দেখতেছে ওনার স্ত্রী এবং বাচ্চা শুয়ে আছে কিন্তু রুমে কেউ নাই। তো তিনি তাও শিওর হওয়ার জন্য উঠার পরে তার যে রুমটা আছে তার রুমটা ক্রস করে করিডোরের দিকে যায় এবং তিনি তখন দেখে যে তার মায়ের রুমের দরজা, বাবা মা যে রুমে থাকে সেই রুমের দরজাটা খোলা। তো তিনি সেই খোলাটা দেখার পরে সেই রুমে ঢুকতে যাবেন, গিয়ে দেখে যে সেই ওনার বাবা মার রুমে কেউ নাই, পুরো খালি। বিকেল টাইম তিনি ভাবেন হয়তো বাবা মা আশেপাশে কোথাও হাঁটতে গেল কিনা বা কোথাও বের হয়েছে কিনা, কিন্তু বের হওয়ার তো কোনো কথা মানে বের হওয়ার তো কথা না, কিন্তু হঠাৎ তার নাকে আসে প্রচন্ড বাজে নাকে একটা গন্ধ সেই রুমে, এবং এত বাজে গন্ধ যে সেই রনি ভাই বলে যে ভাই এটা ভাষায় প্রকাশ করার মতো না, আমার কাছে নাকে এত বাজে একটা ঘুমোট একটা গন্ধ লাগতেছিল। তো তিনি তারপর ভাবে যে ফ্যানটা ছাড়বে কিনা, তো তিনি ফ্যানটা ওই রুমের ফ্যানটা ছেড়ে দেয়, যেভাবে কথা হচ্ছে যে আগে ওনার কথা হচ্ছে স্মেলটাকে চলে যাক, এবং তিনি তারপর ওই জানলা খুলে দেয়। খুলে দেওয়ার পরে তিনি দরজাটা লাগাই দিয়ে বলে যে ভাই দরজা লাগাই দিয়ে ধরেন 1 কি 2 কদম করিডোরের দিকে যাব, সামনের দিকে হঠাৎ করে ভিতর থেকে আমার মা আমাকে ডাকতেছে মায়ের রুম থেকে। তা আমি তখন রুমের দরজাটা খুলি এবং খোলার পর দেখি যে মা খাটে শুয়ে আছে, বাবা পাশে নাই, কিন্তু মা আমাকে বলতেছে যে ফ্যান চালিয়ে লিখেন, ফ্যান বন্ধ কর আর এই জানলা আটকা। তরুণী ভাই বলে যে তোমার তো দেখলাম তুমি রুমে না, তুমি রুমে আসলে কখন? ভাই তোমার বলতেছে বাবা এরকম কথা বলিস না, কথা না বলে তুই একটু আমার এই কাজটা করে দিতে জানলাটা লাগে, মানে খুব একটু জিদের চোটে বলতেছে আর কি। তো এইটা বলার পর রনি ভাইয়ের একটু জিদ লাগে, বলতেছে তোমার সমস্যা কি মা, তোমার রুমে গন্ধ, আমি তোমাকে দান্না খুলে দিলাম ফ্যান চালাই দিলাম, বলতেছে বাবা তুই যা আর তোর বাবা মনে হয় ওই দেখ বাইরে আছে তোকে ডাকতেছে, যা তাড়াতাড়ি যা। তরুণ ভাই দরজাটা আবার আটকায় দিয়ে তিনি একটু বেশ আচমকে একটু মানে চমকে যান, কি সমস্যা বুঝলাম না, মা তো ছিল না, মা কি ওয়াশরুমে গেল বাইরে হলো ওয়াশরুম থেকে? তো ওনার মাথায় এটা আছে যে হয়তো রুমের মধ্যে অ্যাটাচ বাথরুম আছে, সেখান থেকে হয়তো মা আবার এসে এই কথাটা ওনাকে বলছে যে খাটে শুয়ে পড়ছে এই কথাটা ওনাকে বলছে। তো সঙ্গে সঙ্গে তিনি দেখতেছে যে ওনাদের মেইন গেট সেখান থেকে জোরে জোরে ঠকঠক ঠকঠক আওয়াজ হতেছে, ওইখান থেকেও সেম ওনার মায়ের ভয়েস এবং ওনার বাবা মন হচ্ছে গোংড়াচ্ছে, ব্যথা পেলে যেরকম গোংড়ায় গোংড়াচ্ছে। দরজা খুলতেই তিনি দেখে তার মা তার বাবাকে ধরে আছে এবং তার বাবা হাতে কোনো কারণে ব্যথা পাইছে। কোনোরকম ওদের সামনে ড্রয়িং রুমটায় নেওয়া হয় এবং তার মা তাকে বলে, তোর বাবার আমি গেছিলাম বাগানে গাছ লাগাইতে, তোর বাবা করছে কি যে আম গাছ না কোনো একটা গাছটা নিচে গেছে, ওখান থেকে ডাল ভেঙে পড়ছে, তোর বাবার হাতে পড়ছে, ব্যথা পাইছে অনেক, তুই তাড়াতাড়ি ফার্মেসিতে বা ডাক্তার কাছে নিয়ে যা, দেখ তোর বাবার কি হয়েছে, ছুলে গেছে এখানে। প্রণী ভাই তাড়াতাড়ি ওনার মায়ের রুমে গিয়ে দেখে রুম খালি এবং তিনি তার মাকে বলে যে মা এই বাসার সমস্যা, বাইর হও। উনি বলে যে ওনার স্ত্রী এবং বাচ্চাকে বলে তোমরা তাড়াতাড়ি ওই ঘুম থেকে জায়গায় বলে তত চল আমরা বাইর হই। তখন ওনার মা বলতেছে বাবা এগুলো পরে কথা হবে, আমি আসি, টেনশন করার কিছু নাই, তুই আগে তোর বাবার কাছে নিয়ে যা। তো রনির ভাই তাড়াতাড়ি তাড়াহুড়া করে তিনি তখন তার বাবাকে নিয়ে মেডিকেলে ডাক্তারে দেখা টেখায় আসে। তারপর রাতে আসার পর তিনি তখন তার বাবাকে মাকে বিষয়টা বলে যে আসলে কি হয়েছে না হয়েছে। তো সেই মুহূর্তে আসলে তখন ওনারা বাসার থেকে পারিবারিক সিদ্ধান্ত নেয় যে না আমাদের যেটাই করতে হোক একটু বাসা দেখতে হবে, আর এই বাসায় যদি আসলে রনি কোনো সমস্যা পড়ে থাকে। এখন ওনার মা বাবা ঠিক মানে চিন্তা করতেছে হয়তোবা রনি ভাইয়ের মধ্যে কোনো সমস্যা কিনা, ভাবতেছে যে রনি ভাইকে কোনো কিছু আসর করলো কিনা, এটা আবার কোনো ক্ষতি হয় কিনা, এই জন্য ওনারা ভাবতেছে রনি ভাইকে ঘর বন্ধর কথা চিন্তা না করো, আমাদের মেন ফোকাস রনি ভাইকে আসলে কোনো ভালো হুজুর দিয়ে ঝাড়ফুঁক করানো যায় কিনা। এবং ওনার মা বলে যে আমি দরকার হলে তোকে এখানে কোনো স্থানীয় কোনো ভালো হুজুর টুজুর থাকবে, আমি তার থেকে তোকে তাবিজ বা পানি পানির ব্যবস্থা করবো। তো এটা তো ছিল সেদিনের ঘটনা, ঠিক পরের রাতের ঘটনা যেটা রনি ভাই বলে, ঠিক পরের রাতের ঘটনাটা বলা একটু বলে নেই যে দিনের বেলা নাকি রনি ভাইয়ের বাসা থেকে এরকম বাড়িওয়ালা বাসা যাওয়া হয়েছিল, বাড়িওয়ালাকে বলা হয় যে এরকম তো বাসায় সমস্যা হচ্ছে কি করা যায়। তা বাড়িওয়ালা বলতেছে যে দেখেন আমি তো ওগুলো বলতে পারবো না, আমার বাসাটা এরকম এক সময় এক ভাড়াটাই থাকতো, অনেক বছর তারা ছিল কিন্তু প্রায় 5-6 বছর ছিল, ওরা তো এরকম কোনো সমস্যা ফেস করে নাই, তারপরও ওরা এক সময় শুনছিলাম একটু ভয় পাইছিল রোগটার সমস্যা দেখে, পরে তো বাসা বন্ধ করছিল। তো যদি এরকম সমস্যা হয় আপনার বাসা ছাড়তে পারে, না চাইলে যদি কোনো একটা ভালো হুজুর আনতে পারে আনতে পারেন, আমার কোনো সমস্যা নেই, আপনারা একটু দেখেন আপনাদের মতো করে। আমি আসলে এইসব বিষয়ে এত ডিটেলসে বলতে চাই না বা বলতে জানিও না, আমার কোনো ধারণা নাই। তো যাই হোক সেদিন রাতের ঘটনা যেটা রনি ভাই বলে, তিনি রাতে ঘুমায় গেছিলেন এবং তিনি হঠাৎ করে ওনার কানে ভাসতেছে যে বাথরুম আছে, অ্যাটাচ বাথরুম আছে, যেখান থেকে টেপে পানি ছাড়ার আওয়াজ এরকম আসতেছে। তো তিনি এটা যখন কানে পাচ্ছে তো তিনি ঠিক করে যে উঠে বসে এবং তিনি ভাবছে এত রাতে পানি ছাড়লো কে, আর আব্বা আমার রুমে তো ওনারা থাকে, এখানে আবার কি আসলো। তো তিনি এবার একটু ওয়াশরুমে যাবে, আবার তিনি ধারণা করতেছে যে হয়তো পানির টেপ খোলা ছিল, পানি চলে গেছিল বা পানি আসলো কিনা। তো তিনি উঠে ওনার মতো করে যখন বাথরুমে যেতে যাবেন দেখতেছে যে বাথরুম ভিতরে আটকানো। তৃণমূলের জ্বালায় তার স্ত্রীকে বলতেছে বাথরুম কে গেছে, তোমার ভাই বলতেছে যে বাথরুমে আবার কে যাবে, তোমার বাচ্চা ঘুমে আমি তুমি ঘরে, আর দরজা তো লাগানো, বাবা মা তো পাশের রুমে। নক করতেছে প্রচন্ড কিন্তু কেউ খুলে না, ওনারা ভাবতেছে চোর আসলো কিনা। সঙ্গে সঙ্গে পাশের রুম থেকে বাবা মা ওনাদের কথাবার্তা শুনে তাড়াতাড়ি এসে পড়ে যে কি হয়েছে, বলছে বাথরুমে নাকি গেছে। জোরে জোরে ঢাকাচ্ছে বাথরুমের দরজা, ওপার থেকে কোনো কিছুর আওয়াজ নাই, যখন প্রায় কোনো 2-3 মিনিটে ধাক্কাচ্ছে এবং ওরা এতটা ভয় পাইছে যে বলতেছে পাশের ভাড়াটাকে খবর দাও একটু দেখি কি সমস্যা, আজকে একটা কিছু করে ছাড়বই, বাড়িতে কোনো সিক্রেট লাগা যায় দরজার। কিছুক্ষণ পর পানির শব্দটা চলে যায়, চলে যাওয়ার পর আস্তে করে তিনি দরজাটা খুলে দেখে যে সম্পূর্ণ বাথরুম শুকনা, কিছুই নাই, এবং এটা ওনারা তো ভয় পাই, সঙ্গে ওনাদের মানে এরকম চিলাচিলি আওয়াজ শুরু হয়েছে, এটা শুনে পাশেই ঠিক আরেক ঘরে ভাড়াটের রিপার থেকে শুনতেছে। তো তারাদেরকে একটু ওনারা ওনার সাথে সজাগ ছিল মানে ওদেরকে ডাক দেয়, কোনো কারণে ডাক দিয়ে বলতেছে যে এই সমস্যা এবং এই বাসায় তো ভেজাল আছে, সমস্যায় পড়ছে, এখন কি করা যায়। তো ভাড়াটের খুব ভদ্র ছিল, তার হাজবেন্ড নার্স তারা আসে, তারা বলতেছে বয়স্ক, তারা বলতেছে রনি ভাইকে দেখো বাবা তুমি যে কয়েকদিনে যা যা ঘটে সবকিছু বলে। তো বলতেছে দেখো বাবা তুমি তো এখানে বাসাটা ভাড়া নিয়েছো সবই ঠিক আছে, বাট তোমাকে কিছু কথা বলি, এগুলা তোমরা আধুনিক জিজ্ঞেস বলে বলেন এগুলো বিশ্বাস করবা কিনা জানি না। তো বিষয়টা হইলো যে এখানে আগে একটা ভাড়াটিয়া থাকতো, সে এরকম ওরা একটু দেখা গেল যে কম দামে বাসা পাইছে, এরকম বাসা থাকা শুরু করে। মূল কথা হচ্ছে যে এই বাসাটা অনেক পুরানো, এখানে আসলে ওরা এরকম সমস্যা ফেস করছে, একটা হুজুর দিয়ে বাসাটা বন্ধ করছে, তুমি এক কাজ করো তোমাকে আমি একটা ঠিকানা দিই একটা মসজিদের হুজুরে, তুমি সেখানে যাও, সে হুজুরের সাথে কথা বলো, তিনি আরও বিস্তারিত ভালো বলতে পারবে, আমি আসলে না জেনে কিছু বলবো না, পারলে হুজুরের সাথে কথা বলো। তো পরের দিন সেই রাত তারা কোন রকম কাটায়, সেই হুজুরের সাথে কথা বলে, হুজুরের সে সন্ধান নেয়, হুজুরের মনের সাথে মসজিদে হুজুর আসে, হুজুর ডেকে বলতেছে যে আচ্ছা, হুজুর আসে, আসার পর তিনি বলে যে আচ্ছা এই বাসা, এই বাসায় তো ভাই সমস্যা আছে, কি করছেন আপনি, আমি তো এখানে বাসা বন্ধ করে দিয়েছিলাম, বাসায় এটা পিনগুলো খুলছে কে, তো কথায় কথায় রনি ভাই তিনি সবকিছু বলেন এবং কি হয়েছে না হয়েছে সব বলে। তখন হুজুর বলতেছে যে দেখেন এখানকার যে বাসার মালিক তিনি, এটা ওনার পৈতৃক নিবাস ছিল, ওনার একসঙ্গে এখানে থাকতেন ভাই বোনরা সবাই মিলে, কিন্তু একটু বড় হওয়ার পর ওনার সব আলাদা হয়ে গেছে, তো এই বাসাটা ওনারা তালাবদ্ধ করে রাখছেন, বন্ধ করে রাখছেন প্রায় অনেক বছর, প্রায় 7-8 বছর কি 10 বছরের মতো, এখানে কেউ থাকতো না, ওদের মালপত্র জিনিসপত্র টুকটাক থাকতো। তারপর ওনার সিদ্ধান্ত নেয় যে এই বাসাটা ভাড়া দিবে, তো এটা কোনো রকম রিপেয়ার করে একটা ভাড়াটি রেখে দেয়। তো ভাড়াটি এরকম আপনার সমস্যায় পড়ছিল, তো তারা এরকম কম দামে ভাড়া নেয় সমস্যায় পড়ছিল, তখন আমি তাদের এখানে এসে বাসাটা বন্ধ করে দিয়েছিলাম, তারপরে আর কোনো সমস্যার মধ্যে পড়ে নাই। কিন্তু আমি যেটা দেখতেছি যে আপনারা মনে হয় এখানে যে পারে আপনার করছেন কিনা কি করে জানি না, বাট এরকম দেখতেছি বাসাটা বন্ধ করেছিল। হুজুর বলতে যাচ্ছে যে ওই যে পিন দিয়ে কাগজ বানা ছিল সেগুলো কিন্তু এই হুজুরই বন্ধ করে দিয়ে গেছিল, এবং তিনি বলতেছে যে এটা তো খুলে ফেলা হয়েছে, আর মূলত হচ্ছে এখানে জিনরা থাকে, কিছু অনেক বয়স্ক জিনরা থাকে এইখানে পুকুর পাড়ে, এখানে ওদের বাসা ছিল, একসময় স্থানীয় হয়ে গেছিল ওরা এখানে, কিন্তু তারা এরকম স্থানীয় হয়ে যাওয়ার পর যখন মানুষের বসতি এখানে শুরু হয় তখন তারা তাদের উৎপাত করতো, এই জন্য হুজুর বন্ধ করে দেওয়ার পর হুজুর বলে যে আমারও টুকটাক সমস্যা করছিল, বাট ওদেরকে আমি কোনো রকম সরাইছি এখান থেকে, কিন্তু আপনার যে কাজটা করছেন এই জিনের পরিবার বা বংশধারা আছে ওরা আবার এখানে আসছে এবং আপনাদেরকে নানাভাবে ভয় দেখাইতেছে, বিশেষ করে রনি সাহেবকে এরকম ভয় দেখাইতেছে দেখে এই সমস্যা হচ্ছে, যাতে আপনি এখান থেকে ছেড়ে দেন। আর আমি আপনাদের অনুরোধ করবো যে আপনাদের বাসাটা আমি বন্ধ করে দিচ্ছি, এটা কোনো সমস্যা নাই, এটা হয়তো সাময়িক বন্ধ করা হবে, তবে আপনাদের যেহেতু বাচ্চা আছে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এখান থেকে আসলে চলে গেলেই আপনাদের জন্য ভালো হয়, নতুন বাসা খোঁজেন আপনারা, কি করবেন দেখেন। তো তখন এটা বলার পরে রনি ভাই বলে যে ঠিক আছে হুজুর আপনার মতো বন্ধ করেন, আমি দ্রুত বাসা চেঞ্জ করব। তো ঠিক তারপরের দিনই হুজুর তার মতো বন্ধ করে দেয়, ঠিক তার পরের দিনই তারা সিদ্ধান্ত নেয় যে রনি ভাই তিনি আরেকটা ম্যাচ বাপাত্র কোথাও থাকবে, আপাতত ওনার বাসটা ফ্যামিলিকে ঢাকা পাঠিয়ে দিবে, এবং তিনি সেটাই করেন, একদিন একদিনের মধ্যে ফ্যামিলিকে ঢাকা পাঠাতেন কয়েক মাসের জন্য, এবং তিনি আবার নতুন বাসা খুঁজে পরে ময়মনসিং আরেকটা জায়গায় তিনি তখন তার ফ্যামিলিকে আবার নিয়ে আসেন। তারপর থেকে ওনাদের সাথে আসলে খুব একটা সমস্যা হয় না। তো শ্রোতা বন্ধুরা, এটা ছিল রনি ভাইয়ের ঘটনা, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন। আমি যাচ্ছি আরেকটি ঘটনা, বা আজকে এপিসোডে আমার শেষ ঘটনায়, ঘটনাটি মে মাসে পাঠিয়েছেন আমাদেরকে এক ভাই, তার নাম হচ্ছে নাস নাইফ ওয়াসিদ, তিনি খুলনায় থাকেন, এবং তিনি যেটা বলেছেন তিনি তার বন্ধুর থেকে এই ঘটনাটি সংগ্রহ করেছেন। ঘটনাটি খুব বেশি বড় না, বাট একটা ভয়ানক ঘটনা তিনি যেটা সংগ্রহ করেছেন তার বন্ধুর কাছ থেকে। তো ঘটনা ছিল এরকম যে একসময় বাংলাদেশের খুব নাম করা একটা মানসিক হাসপাতাল ছিল, সেটাতে একটা ঘটনা ঘটে, এবং সেটা হচ্ছে 2001 সালের 13 জুলাই রাতে এই ঘটনাটা ঘটে, যা হাসপাতালের ইতিহাসে বেশ ভয়ঙ্কর এক রাত ছিল, এবং তারপর থেকেই বেশ কিছু ইনসিডেন্ট ঘটে সেই হাসপাতালে, এবং হসপিটালের যে প্রশাসন ছিল তখন হসপিটালটা তখন বন্ধ করে দেয়। তিনি যেটা বলেন যে সেখানকার রুম নাম্বার ছিল রুম নাম্বার 13, এবং সেই রুমেই একটা ডাক্তার একটা রোগীকে নিয়ে একটা রহস্যের ঘটনা ঘটে এবং বেশ কিছু ইনসিডেন্ট সেই মুহূর্তে ঘটে। তো সেখানে যে ইনসিডেন্টটা ঘটে সেটা আবার বিভিন্ন নেটে ঘাটাঘাটি করে চারজন তরুণ তরুণী, ওরা ফ্রেন্ড ছিল, খুব ক্লোজ ফ্রেন্ড, ওরা সায়েম, অন্তরা, দিহান ও সুমি, তারা ঠিক করে যে তারা একটা ব্লগ বানাবে, সে উদ্দেশ্যে সেখানে তারা ইউটিউবে ছাড়বে। তো সেই এলাকাটা সেখানে তারা যেতে চেয়েছিল এবং তারা বেশ সাহসী ছিল, তো সেরকম তারা সেই হাসপাতালে যায়, এবং যেটা হয় যে ওদের মধ্যে একজন ছিল খুব রেকর্ড করার ব্যাপারে খুব পটু ছিল, একজন সেটা ছিল যে ড্রোন দিয়ে কোনো শ্যুট করা যায় কিনা, আর একটা ছেলে ছিল তার কাছে ছিল হচ্ছে স্পিরিট মিটার, যেটা দিয়ে অনেকখানি টেস্ট করে যে ভৌতিক কিছু আছে কিনা, আর একটা ছেলে ওদের মধ্যে ছিল যে কিনা ওদের মধ্যে ভালোই ও সাহস ছিল, মানে ও যা ছিল এখানে ক্যাপ্টেন্সি করে সবাইকে এখানে কন্ট্রোল করে পুরোটা ব্লক করার জন্য। তো ওরা সেখানে ঢুকে তখন প্রায় দুপুরের দিকে একটা হবে এরকম দিনে একটা এরকম সময় ঢুকে, তো ওরা যেটা বলে যে তারা হাসপাতালে সেখানে ঢুকার পর তো একটা পরিত্যক্ত ছিল, সঙ্গে সঙ্গে তারা বন্ধ হয়ে যায়, তো ওদের কাছে তখন সবকিছু ভৌতিক মনে হচ্ছিল। তো একের পর এক রুম ওরা যাচ্ছে, দেখছে যে দেয়ালে বিভিন্ন ধরনের লেখা, ছেঁড়া ফাইল, এবং তারা এগুলো অদ্ভুত রকমের মনে হচ্ছে যে তাদের কাছে ফিল করছে যে এখানে কোনো হাড় গোড়ো আছে মানুষের, কিন্তু এটা একজন একজনকে বলছে, দেখো এগুলো আমাদের কাল্পনিক হতে পারে, আমরা আসলে এখানে কিছু শুট করে চলে যাব, চলো। তো একটা দেয়ালে তাদের চোখ পড়ে, সেখানে একটা লেখা তাদের চোখ পড়ে। তারা যখন টর্চ দিয়ে দেখছিল, দেখছে যে তোমরা এসেছো, এবার তোমাদের গল্পই আমরা লিখব, এরকম লেখা। আসলে ঘটনাটা কিছু একটু আপনাদের বলি। 2001 সালের সেদিন 13 জুলাই ছিল, যেটা বলা হয়েছিল। একটা মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল মরিয়ম নাসরিন, তার বয়স ছিল 17। সে অনেকদিন ধরে সেই হসপিটালে ছিল, তো মোটামুটি তাকে সবাই, যারা নার্স বা ডাক্তার, মোটামুটি তাকে চিনে, যেহেতু সে অসুস্থ অনেকদিন ধরে ছিল। তো সে ছিল সেই 13 নম্বর রুমে। ডক্টর শায়লা চৌধুরী, তিনি ছিলেন ওই কক্ষে তার দায়িত্বে সেদিনের জন্য। তো তিনি, মেয়েটার মধ্যে কিছু অদ্ভুত রকমের কারিশমা ছিল। সে কি করত, সে নাকি মানুষ দেখে অতীত বলে দিতে পারত, তাদের গোপন অনেক কথা বলে দিতে পারত, ভবিষ্যৎ নিয়ে কথা বলে দিতে পারত, নাকি অনেকের মাঝে এটা ঘটেছিল, ফলেছিল আর কি। তো এরকম যেদিন যে রাতে যে সে ডক্টর শায়লা তার কাছে যায় এবং গিয়ে বলতেছে যে, তোমার এই ক্ষমতা তুমি কোথেকে পাইলা, তোমাকে তো আমি আজকে প্রথম দেখলাম, কোথা থেকে পাইলা, কিভাবে হইল? তো সেই মেয়েটা বলতেছে, আমি 13 তারিখ রাতে মারা যাব, আবার এই তারিখে আমার জন্ম হবে, আমি কক্ষেই থাকি এবং আজীবন থাকব। তো এটা সেই রাতে বলার পর ডক্টর শায়লা বললে, মানসিক রোগী হয়তোবা সে এটাকে আসলে এভাবে তিনি তোয়াক্কা করেন না, তিনি তার সেই রুম থেকে এসে পড়ে এবং তার যাবতীয় যে মেডিসিন সে দিয়ে এসে বলা হয়। ঠিক তিনি আসার কিছুক্ষণ পরেই সেই মরিয়ম মারা যায়। তো মারা যাওয়ার পরে তার কাছে বেশ বিষয়টা অদ্ভুত লাগে। তো তারপর তো সেই মরিয়মের রিলেটিভরা তাকে নিয়ে যায়, লাশ দাফন করে তাদের মধ্যে দিয়ে দেওয়া হয়। কিন্তু অদ্ভুত ঘটনা শুরু হয় তারপর থেকে। বেশ কিছু ইনসিডেন্ট বা বেশ কিছু মৃত্যু ঘটে সেই হসপিটালে, এবং যে রুমগুলোতে মৃত্যু ঘটে সেইটা আসলে এরকম ওদের হায়াত তো আল্লাহর কাছে, বাট ওরা হঠাৎ করেই মারা যায় আর কি। সেই রুমগুলো, যে পেশেন্টগুলো, হয়তো আমার কথা হচ্ছে যে সেটা 2-3টা রুমেই হতে পারে, সেই 2-1 দিনের মধ্যে বা 4-5 দিনের মধ্যে রোগী মারা যায়। কিন্তু আসলে মানসিক হসপিটালে কিন্তু রোগী এরকম আসলে মারা যাওয়ার কথা না, যেটা ওই হসপিটালে ঘটে। তো প্রত্যেকেই নাকি, বিশেষ করে ডাক্তাররা যেটা ঘটে বা নার্স যেটা ঘটে, তারা নাকি এরকম দেখেছে যে যেই রুমেই, যে 2টা রুম বা 3টা রুম এরকম রোগী মারা গেছে, সেখান থেকে মরিয়মের মতো একটা অবয়ব তারা দেখেছে সেখানে। তো এটা যখন ইনসিডেন্ট ঘটতো, চারপাশে হসপিটালে ছড়া যায় যে মরিয়মের আত্মা এখানে ঘুরছে, এবং একটা আতঙ্ক ছড়িয়ে যায় হসপিটালে, এবং টানা এরকম 3-4 দিন নাকি এরকম লোক মারা গিয়েছিল। তো তারপরে সেটা ঘটার পরে হসপিটালটা একটা সময় কোনো একটা কারণে বন্ধ করে দেওয়া হোক। যা হোক, এখন এটা নিয়ে তো লাইভ করছে বা লাইভ করার একটা প্ল্যান করেছে তারা, চার বন্ধুরা তো এখানে গিয়েছে, এই ঘটনা উদ্দেশ্য করে গিয়েছে। তো সেখানে 13 নম্বর রুমের কাছে যেতেই নাকি তারা একটা মেলি ভয়েস শুনে, মেলি ভয়েসে তাদেরকে নানাভাবে হুমকি দেওয়া হয়। এবং এটা ঘটার পর ওরা শুনতে পর নিজের মধ্যে নাকি ওরা মানে অনেকটা কি বলা যায়, মানে চারজনের মধ্যে কেউ হাসছে, কেউ কাঁদছে, ওদের মধ্যে আর কোনো সেন্স কাজ করছিল না। এদের মধ্যে একজনের ভালো সেন্স কাজ করছে, সে কিন্তু বুঝতেছে যে তো হয়তো 3 জনকে কোনো কিছু অ্যাটাক করছে। তো সে যে তারা যে বের হবে বা ওই ছেলেরা যে ওদেরকে বাকি 3 জন বন্ধুকে নিয়ে বের হবে, সেটা নাকি তারা পারতেছিল না। প্রায় একদিন পর তাদের হদিস পাওয়া যায়, তাদের আত্মীয় স্বজন কোনো একটা কারণে তারা যখন শুনছে যে তারা শুনেছিল তাদের বন্ধুরা জানত তারা এখানে এসেছে, তো সেই মাধ্যমে তারা প্রশাসন বাজেটের মাধ্যমে তাদেরকে সেখান থেকে তাদেরকে উদ্ধার করা হয়। এবং তারা সবাই সুস্থই ছিল, কিন্তু তারা আতঙ্কে ছিল, তাদের রুম থেকে উদ্ধার করে তাদের মধ্যে একটা ভয় কাজ করতো এবং শরীর কাঁপানো ছিল। কিন্তু তারা একদিন না খেয়ে কি হয়েছিল কেউ আজ পর্যন্ত জানে না। এবং সেখান থেকে যারা বেঁচে ফিরেছিল তারা এটা কিন্তু বলেছে, এই ঘটনা কি, তাদের সাথে ইনসিডেন্ট হয়েছে, তারা কেন গিয়েছিল। তারপর থেকে তাদের এটা নিয়ে তারা আর গবেষণা করেননি, এবং এটা নিয়ে পরে আর কোনো ব্লগও হয়নি, কোনো ডকুমেন্ট্রি তারা হাতে বানাতে ছিল সেটাও হয়নি। তো শ্রোতা বন্ধুরা, এটাই ছিল ঘটনা, আজকের ভিতরে আমার শেষ ঘটনা। তো আশা করি আপনাদের ঘটনাগুলো বেশ ভালো লেগেছে এবং আমার কাছে বেশ আনকমন লেগেছে। ঘটনায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করবেন।